This track was downloaded from FusionBD.com.
Alive with Graminform.
শুনছেন সবসময় রেডিও ফুটবল, আমি রাসেলাচির সাথে, আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন অন্যরকম, একটু অন্যরকম উইথ গ্রামীণফোন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই আরো বহুদূর। আমরা গত সপ্তাহে একটা চমৎকার এপিসোড করেছি, ওই দিন আপনাদের মনে আছে যে আমাদের বেশ কিছু অতিথি এসেছিলেন, আর আজকে সেদিন আমরা কথাও দিয়েছিলাম যে আজকে বাবুভাই আসবেন, ওই দিন উনি কক্সবাজার ছিলেন, তো উনি আমাদের সাথে আছেন। আর সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই, শুরুতেই একদম শুরুতে জানিয়ে দিই যে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদের যদি আপনারা SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদেরকে ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhotfm@radiofurti.fm, উইচ ইস bhotfm@radiofurti.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন, অথবা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। আর শুরুতে উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে নিজে এসে এই ঘটনাটা শেয়ার করবেন, নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটা পড়ে শোনাব। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে মেইল পাঠানোর একেবারেই কোনো দরকার নেই, আপনারা সরাসরি ঘটনাটি রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি আপনার ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। যাদের আসার আগ্রহ আছে তারা প্লিজ উল্লেখ করবেন যে স্টুডিওতে আসতে চাই, এবং কবে আপনার জন্য সুবিধা, সেরকম একটা ডেট দিয়ে দিতে পারলে অনেক ভালো। যাই হোক, গত সপ্তাহে একটা কথা বলেছিলাম, এই সপ্তাহেও সেই কথাটা বলছি, এবং বলার জন্য বলছি না, সত্যি সত্যি বলছি। এবং গত সপ্তাহে আমি ঠিক ওই পরিমাণ ইমেল পাইনি আপনাদের কাছে একটা বিষয়ে, সেই বিষয়টি হচ্ছে যে আমরা সত্যিই চাচ্ছি যে খুব দ্রুত ঢাকার বাইরে গিয়ে কোনো একটা হন্টেড জায়গা থেকে বা কোনো একটা জায়গা থেকে লাইভ ভূত এফএম করার, মানে যে জায়গা নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত আছে, হয়তো সেখানে ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা অনেকেই ফেস করেছেন এবং সবসময় ভয়ঙ্কর কিছু ঘটেই, এরকম কোনো দিঘি হতে পারে, কোনো গাছ হতে পারে, কোনো পুরনো বাড়ি হতে পারে, আপনার শহরে যদি এরকম কোনো কিছু থাকে তাহলে সেই ঠিকানাটা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা কিভাবে যাব, কার সাথে কন্ট্যাক্ট করব, কারা কারা ওই ওই ব্যাপারটা নিয়ে জানেন, আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারবেন, আসলেও কিছু আমরা দেখতে পাবো কিনা, এরকম সব কিছু লিখে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা যেতে চাই আপনাদের এলাকায়, সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন, আমরা সরাসরি পৌঁছে যাবো সেখানে, এবং সেখান থেকে আপনাদের সামনেই ভূত এফএম আমরা সরাসরি সম্প্রচার করব, আপনারাও সেইটা মানে সেই অভিজ্ঞতা আপনারা আপনাদেরও হবে। সুতরাং দেখি ফার্স্ট কোথায় যাওয়া যায়, সেটা যে কোনো শহরেই হতে পারে, যে কোনো গ্রামেই হতে পারে, কিন্তু কোথায় যাওয়া যায় সেটা দেখা যাক, আপনাদের ইমেইলের উপর নির্ভর করছে। যেখান থেকে সবচেয়ে বেশি ইমেল পাবো এবং সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পাবো সেখানে আমরা যাব ইনশাল্লাহ। যাই হোক, অনেক কথা বললাম, আর বেশি কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাব মূল অনুষ্ঠানে। এবং আজকেও দারুণ দারুণ সব ঘটনা রয়েছে আপনাদের উপহার দেবার মতো, এবং আজকের এই এপিসোডটিতে বেশ কিছু মানুষের কাছ থেকে আপনারা ঘটনা শুনবেন যারা বিভিন্ন সময়ে ভূত এফএমে এসেছেন, মাঝখানে অনেকটা সময় হয়তো গ্যাপ পড়ে গেছে, কিন্তু আজকে তাদের সবাইকে একসাথে পেয়েছি এবং তারা সবাই তাদের অভিজ্ঞতা শেয়ার করবে, এবং সেই অভিজ্ঞতাগুলো আসলেই খুব অন্যরকম। আমি বলবো যে বেশ কিছু ঘটনা রয়েছে যেগুলো বেশ অন্যরকম, সেই সাথে আমি চেষ্টা করবো আজকে বেশ কিছু অডিও ক্লিপ প্রচার করতে, দেখা যাক কি হয়, হাতে যেটুকু সময় আছে সেই সময়ের উপর নির্ভর করছে সবকিছু, তো বুঝতেই পারছেন। শুরুতেই কথা না বাড়িয়ে একদম চলে যাব আমরা বাবুভাইয়ের কাছে। বাবুভাইকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই, আপনারা দীর্ঘদিন ধরে তার কাছ থেকে বিভিন্ন ধরনের ঘটনা শুনছেন, একটা সময় তো নিজের ঘটনা নিজেই তিনি শেয়ার করতেন, এখন যেটা ঘটে সেটা হচ্ছে বিভিন্ন জনের কাছ থেকে সংগ্রহ করা ঘটনা, এবং তিনি সেটা নামও উল্লেখ করেন বিভিন্ন সময়, এবং সেই ঘটনাগুলো তিনি আপনাদের সামনে বিভিন্ন সময়ে নিয়ে আসেন। তো আজকেও সেরকম ঘটনা ঘটবে, আমরা সরাসরি চলে যাব বাবুভাইয়ের কাছে। হ্যালো বাবুভাই, আশা করছি আপনি অনেক ভালো আছেন, চলুন শুনি আপনার ঘটনা।
ওকে, থ্যাংক ইউ রাসেল ভাই ফর ইনভাইটিং মি অ্যাগেইন। আমি আহমেদ বাবু বলছি লালমাটিয়া থেকে। আজকে যে ঘটনাটা বলবো সেটা কক্সবাজারের একটা ঘটনা, এটা আমার এক মামার এক ফ্রেন্ড বলেছিলেন আমাকে, তো 80-এর দশকের ঘটনা। তো এই সময় তখন আসলে কক্সবাজারে খুব বেশি মানে এখন যেরকম ট্যুরিজম আছে সেরকম ছিল না, জায়গাটা তখন বেশ মানে আপনার খোলামেলা ছিল, মানুষজন এত ছিল না, হোটেল এত ভালো ছিল না। তো এরকম একটা সময় উনি কক্সবাজারে বেড়াতে যান এবং একলাই যান, ওনার মানে হঠাৎ খেয়াল হয় বা বাসায় রাগারাগি করে উনি চলে যান। তো ওখানে যে উনি যখন নামেন তখন হচ্ছে সন্ধ্যার সময়, অলরেডি তখন আপনার অন্ধকার হয়ে গেছে। তো এই সময় উনি নেমে দেখেন যে আশেপাশে কিছুই নেই, বাস ওনাকে যেখানে নামা দিছে খুব একটা মানে কোন রকম মানে গাড়ি বা কিছুই দেখেন না উনি। তো উনি চিন্তা করেন যে মানে যতটুকু শুনেছিলেন বা আগে হয়তো গিয়েছিলেন একবার, তো উনি চিন্তা করেন যে কোন দিকে ছিল আর কি ওনার থাকার জায়গাটা বা একটা হোটেলের মতো একটা জায়গা, মানে তখন এত মানে এস্টাবলিশ হোটেল বা কিছু ছিল না। যেটা ছিল হচ্ছে কিছু মানুষ ধরেন তাদের বাসাকেই একটা হোটেলের মতো বানায় ভাড়া দিত আর কি। তো ওই জায়গাটা মানে বেশ একটু দূরে ওই জায়গার থেকে, যেখান থেকে বাসে নামিয়ে দিয়েছে। তো উনি ওই জায়গায় হেঁটে আসার চিন্তা ভাবনা করেন। তো উনি হাঁটতে থাকেন, হাঁটতে হাঁটতে যে জায়গাটা আসেন জায়গাটা হচ্ছে বেশ অন্ধকার এবং গাছগাছালি আছে আশেপাশে। এই সময় ওনার হঠাৎ মানে ওনার খুব প্রেশার হয় কল অফ নেচারের আর কি। তো উনি রাস্তার পাশেই একটা জায়গায় উনি বসেন আর কি ওনার কাজ সারার জন্য আর কি। তো এই পর্যায়ে হঠাৎ করে উনি ফিল করেন যে ওনার হঠাৎ করে ওনার পায়ের কাছে হঠাৎ করে একটা খোঁচা ফিল করেন উনি, যে প্রচন্ড রকম মানে কোনো কিছু যদি মানে কিছু মানে চোখা কিছু যদি খোঁচা দেওয়া হয় সেরকম একটা খোঁচা ওনার পায়ে লাগে আর কি। তো ওটা লাগার পরে উনি হঠাৎ করে মানে হি ওয়াজ লাইক শকড যে কি হলো। উনি আস্তে করে পায়ে হাত দিয়ে দেখেন মানে ভেজা ভেজা লাগে, মনে হয় রক্ত বের হয়ে গেছে। তো উনি ভয় পান যে এটা কি কোনো সাপ খোপ বা কিছু কামড় দিল বা সামথিং, বাট মানে উনি কিছুক্ষণ কেয়ার না করে উনি উঠে দাঁড়ান, উঠে হাঁটতে থাকেন, হাঁটতে হাঁটতে যে জায়গায় আসার কথা। তো উনি যখন হেঁটে আসতেছিলেন তখন ওনার মনে হচ্ছিল ওনার আশেপাশে কিছু একটা মানে আর কি ওনাকে ফলো করছে। তো উনি আশেপাশে তাকান, কিছুই দেখতে পান না, বেশ মানে আপনার সরসর করে সাউন্ড হয় পেছনে গাছপালার এখানে এবং মনে হচ্ছে পেছনে কেউ ফলো করতেছে। তো উনি পেছনে তাকান, কিছুই দেখতে পায় না, আবছা অন্ধকার, খুব বেশি আলোও নাই। তো এই অবস্থায় হাঁটতে হাঁটতে উনি যখন আসেন একটা জায়গায় এসে উনি চাঁদের আলো পান, বেশ খানিকটা দেখে যে চাঁদের আলো রাস্তাটা আলোকিত হয়ে আছে। তো উনি পিছিয়ে দাঁড়ায় দেখে ওনার পিছনে একটা কালো কুকুর আছে, এটা লাইক অ্যারাউন্ড 10-15 feet বাহাইন্ড হিম, একটা কুকুর ওনার পেছনে আসতেছে। তো উনি বেশ ভয় পান, ভয়টা আসলে প্রথমত আর ওই ইসেন না আর কি, ভৌতিক ভয়টা উনি পান না, উনি ফার্স্ট লজিক্যাল ভয়টাই পান যে কুকুর যদি আবার কামড় টামড় দেয় বা ওনাকে ধরে চেস করে, এই ভয়টা ওনার থাকে। তো উনি আস্তে আস্তে হাঁটেন, উনি সবসময় জানতেন যে কুকুরের সামনে দৌড় দিলে কুকুর চেস করে, এই ভয়ে উনি আস্তে আস্তে হাঁটতে থাকেন। তো যখন উনি হাঁটছেন উনি ভেতরে ভেতরে উনি ভয় পাচ্ছেন বেশ। তো এক পর্যায়ে উনি একটু দোয়া দুরুদ পড়া শুরু করেন। দোয়া দুরুদ যখন পড়া শুরু করে উনি পেছনে ফিরে দেখে যে কুকুরটা নাই যখন দেখে তখন উনি বেশ আরো ঘাবড়ায় যান, এই মাত্র কুকুরটা দেখছি কোথাও ছিল না। উনি আবার হাঁটেন, তা আবার হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পর দেখে আবার পিছনে কুকুরটা আছে। উনি বেশ মানে বেশ ভয় পান উনি। তো যেতে যেতে উনি পৌঁছান যেখানে কি ওই ঘর বাড়িগুলো আর কি যেখানে আছে ভাড়া দেয় এরকম কয়েকটা ঘর উনি চিনত, ওখানে চলে আসে। ওখানে গিয়ে উনি একটা বাসার সামনে আপনার যে ওখানে দাঁড়ায় দেখে বাসার ভেতর তেমন একটা আলো নাই, মনে হচ্ছে ভেতরে কেউ আপনার হ্যারিকেন বা কুপি কিছু জ্বালা রাখতে যেরকম সেরকম। তো উনি নক করেন, অনেকক্ষণ নক করার পর কেউ আসে না এবং উনি পেছনে দেখে তো কুকুরটাও নাই ওনার পেছনে, অনেকক্ষণ নক করবো আসে না। তো উনি দাঁড়ায় থাকতে হয়তো খুব টায়ার্ড হয়ে যান আর কি। তো এক সময় দরজা খুলে আর কি বাসার ভেতর থেকে একটা লোক বেরিয়ে আসে বলে যে কি ব্যাপার, বললো যে আমি এরকম এসছি আমার হোটেল দরকার, থাকার জন্য জায়গা দরকার। লোকটা বললো যে আমার এখানে রুম নাই, আমি আপনাকে দিতে পারবো না, আপনি যান আরো সামনে যান অমুক জায়গায়, ওনাদের এটা খালি থাকতে পারে ওখানে এখানে। কারণ বলে যে আপনার এখানে তো এত মানুষ আসার কথা না। তো বলে যে না আমাদের এখানে ব্যবসার কাজে মানুষ আসে প্রায়, তো তারা এখানে আসছে আর কি, আপনি এখন পারবেন না ওখানে যান। তো সে বলে ভাই আমাকে একটু আগে দেন রাত্রেবেলা, এত রাত্রে। লোকটা বলে না ভাই আমার এগুলো দেওয়া সম্ভব না, আমার এখানে ছেড়ে যেতে পারবো না। তো যাক বাধ্য হয়ে উনি ওই হাঁটা ধরেন ওই রাস্তায় আর কি, ওনাকে যে লোকেশন বলছে ওই রাস্তায়। তো উনি হাঁটতে হাঁটতে সোজা রাস্তা দিয়ে বামে একটা টার্নে ওনার নামতে হয়। তো জায়গাটা একটু ঢালু, এখানে নামবে ওই জায়গাটা মেন রাস্তার থেকে বেশ ঢালু দিকে নামছে আর কি, এবং অনেক গাছপালা দুই পাশে। তো উনি খুব ভয় পেয়ে ওখানে নামেন। তো উনি যখন ওখানে নেমে একটু দূর যাওয়ার পরে দেখে যে ওই কুকুরটা আরো কাছে চলে আসছে ওনার, এবং আরেকটু বার ঝোপের পাশ থেকে আরেকটা কুকুর বের হয়েছে, দুইটা কুকুর ওনাকে ফলো করতেছে এবং কুকুরগুলো কোনো শব্দ করে না, নিশ্চয় মানে নিঃশব্দ ওনার পিছনে পিছনে আসছে, উনি শুধু পায়ের শব্দ পায়। তো ওনার ওই সময় মানে প্রচন্ড মানে ভয় উনি পায় যে মনে হয় যে মানে এক্সট্রিম লেভেলের উনি ভয় পেয়ে যান, এবং উনি দৌড়ানোর চিন্তা করেও অনেক কষ্টে নিজেকে সংযত রাখেন যে দৌড়ালে যদি কুকুর চেস করে ওনাকে। তো এইভাবে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে উনি বাসাটা পান যেটা বর্ণনা দিচ্ছে, ওখানে যায় উনি নক করেন, নক করার পর একটা বুড়ি মহিলা দরজা খুলে বলে, উনি বলে যে এরকম। তো এরপরে আরেকজন লোক আসে ভেতর থেকে, এসে ওনাকে ভিতরে নিয়ে যায়, নিয়ে ওনাকে ওনার কামরা দেখা দেয়। তো কামরাটার বর্ণনা উনি এভাবে দিয়েছিল যে উনি যে দরজা দিয়ে ঢুকছে প্রথমে সেটা একটা মানে বৈঠকখানা, ড্রয়িং রুম যেটাকে বলে, কিন্তু মানে চেয়ার সোফা টোফার মতো আছে, আর তার ভেতরে একটা উঠান, বেশ বড় একটা উঠান। উঠানটা ডান দিকে একটা রুম আছে এবং সেখানে আর কি ওনার থাকার ব্যবস্থা, এবং বাম দিকে আপনার রান্নাঘর, গোসলখানা, এই ধরনের জায়গাগুলো। বাট আলো না থাকাতে জায়গাটাকে খুব হরিফিক মনে হচ্ছে। আকাশের চাঁদ একদিক দিয়ে পড়ছে বাসার ভেতরে এবং বেশ হরিফিক টাইপের একটা এনভায়রনমেন্ট ওখানে। ওনার ভয়টা কাটে নাই, উনি যে একটাকে কুকুরের ভয়টা পাইছে, তো উনি এক পর্যায়ে জিজ্ঞেস করে বসে যে লোকটা আসে, মানে ওনাকে এগিয়ে দিয়েছে, এখানে বুড়ির সাথে ছিল, তাকে জিজ্ঞেস করে যে আমি না আসার সময় আমাকে কুকুর এরকম ফলো করে আসছে, বলে না আমাদের এখানে কোনো কুকুর নাই, মানে মানে এই খালি কুকুর আর কি, যেগুলো ছাড়া কুকুর এরকম কিছু নাই, আর কুকুর পালে গ্রামের মানুষ যে একজন, তাও তারা রাতের বেলা তো এরকম বেরোয় না। তো উনি আরো ভয় পায়, ভয় পাওয়ার পর উনি ঘরের মধ্যে ঢুকে ঢুকে ওখান থেকে উনি বের হয়ে ফ্রেশ হন, উনি রান্না করে গোসলখানা যে ফ্রেশ হন, ফ্রেশ হয়ে ফেরত আসেন। তো উনি যখন বিছানায় শুয়েছে, একটু পরে ওনার দরজার মধ্যে কি নক করতে থাকে, টকটক করে নক করে। উনি যতবারই জিজ্ঞেস করে কে কে, কোনো উত্তর নেই, কিন্তু ওই নক হয়। তো নকটা অনেকক্ষণ ধরে আপনার চুপচাপ, মানে নক করে যখন উনি রেসপন্স দেয় না তখন চুপচাপ, এবং উনি ডাকলো তো একবার উনি ভাবে যে নক করে কে, এটা কি এই মানে মোটেলের লোকজন কেউ, তো এই পর্যায়ে উনি একটু টেন্সড হয়, মোটেলের লোক কোনো কারণে নক করতে পারে। এদিকে উনার চিদাও লাগছে, উনি ভয়ে ওই খাবারের চিন্তাও করতেছেন না যে ঘটনাটা কি, বেশ শুনশান আশেপাশে শুধু নকটা হয়। তো উনি এরপরে যে ওই আপনার নেক্সট যখন নক হয়, উনি আস্তে আস্তে উঠে যে কে কে না বলে উনি দরজাটা খুলে ফেলে। দরজা খোলার সাথে সাথে ওনার মানে একরাশ বাতাস ওই ঘরের মধ্যে ঢুকে, ওনার একটা দমকা হওয়ার মতো, উনি বেশ শিশির করে উঠে শরীরটা, যে বাতাস তো একবার ভাবে যে এখানে তো আসলে সমুদ্রের আশেপাশে এলাকা বাতাস থাকতেই পারে। তো এটা যখন হয়, উনি জাস্ট ঘুরে উনি যখন একবার দরজাটা বন্ধ করতে যাবে, এই সময় ওনার পিছের মধ্যে মানে চুলের মতো একটা বাড়ি লাগে। উনি যখন ফিরে দেখে যে একটা মানে বিশাল একটা চুলের গোছা, এটা আপনার কত হবে মানে 5-6 ফিট বেশ বড় চুলের গোছা ওই দরজার উপরে মানে ছাদের উপর থেকে ঝুলে আসে ভেতরের দিকে, ওইটাই ওনার গায়ে লাগছে। তো এইটা হওয়ার পরে উনি আসলে মানে ওনার মানে সব মানে জাগতিক জ্ঞান যত বিলুপ্ত হয়ে যায়, উনি বেশ সেন্সলেসের মতো উনি দরজাটা লাগাই দিয়ে চুপচাপ চুপ বসে পড়ে। তো বসে উনি এক পর্যায়ে মানে সেন্সলেস অবস্থা ঘুমিয়ে যায়, ঘুমের মধ্যে অনেক রকম দুঃস্বপ্ন দেখে, দুঃস্বপ্ন উনি কুকুরটাকেই বেশি দেখে, আর দুঃস্বপ্নের মধ্যে চুল দেখে, চুলের মালিককে দেখে না কিন্তু চুল দেখে। তো রাত্রেবেলা এইভাবে কাটায়, উনি সকালবেলা ওনার শরীর বেশ অসুস্থ হয়ে যায় এবং তখন ওই লোকটাকে ডাকে, ডেকে বলে যে আমি খুব অসুস্থ এই ব্যাপার। তো লোকটা বলে কি হিসাব না, তখন বলে যে আমি রাত্রেবেলা এরকম আসছিলাম অমুক জায়গায়, বলে দেখেন এই জায়গাটা আপনি যেখানে দাঁড়াইছিলেন, মানে অ্যাজ ইউ টেল মি যে আপনি ওই জায়গায় আপনি প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছিলেন, জায়গাটা আসলে মানে এরকম ভালো না, এখানে আসলে মাছটা আছে না জমায় অনেকে, মানে জায়গাটা ওখানে মানুষ রাত্রেবেলা যায়ও না, ওরা বলে পিচাস, ওদের মানে পিচাস আসলে পিসাচ শুদ্ধ ভাষা যেটা হবে, বলে এখানে পিসাচ চলাফেরা করে। তো বলে আমার পায়ে এরকম আছে, দেখে ওনার পায়ে দেখে ওনার পায়ের দিকে একটা ক্ষত, ক্ষতটা জাস্ট লাইক একটা ফুটার মতো বেশছে। তো বলতেছে আপনাকে পিসাচ খামচি দিয়েছে বা খোঁচা দিয়েছে। তো বেশ ভয় পায় উনি, এবং ওনার ওই জ্বর নিয়ে উনি কক্সবাজারে থাকে না, ওনার যে রাগ বা যেই জন্য বাসার থেকে আসছিল সেটা ভুলে গিয়ে উনি ঢাকায় ফেরত চলে আসেন। তো ঢাকায় ওনার বাড়ি ছিল মিরপুরে বাড়ি ছিল। তো যেটা হয় আর কি, মিরপুরে আসার পরও তার সেই মানে আপনার ওই প্রভাবটা কাটে না আর কি, উনি ওনার বাসার বাইরে মনে হয় রুমের বাইরে কেউ হাঁটা চলা করে রাতের বেলা, এই ধরনের মানে একটা অস্বস্তিতে উনি ভোগেই। তো সবচেয়ে ভয় যেটা পায় উনি, এই ভয়ের পরে ওনাকে আসলে চিকিৎসার সাহায্য নিতে হয়। উনি একদিন এরকম রাতের বেলা আবার এরকম শুয়ে আছে দরজায়, টকটক করে নক হচ্ছে ওনার সেই মিরপুরের সে বাড়িতেই। তো এটাতে উনি ফার্স্ট মনে করে যে এই ধরনের নক কক্সবাজারে, সে স্মৃতি মনে পড়ে ওনার যে এটা ওখানে হয়েছিল, ঠিক একই পেসে একইভাবে নক হচ্ছে। উনি ভয়ে উনি দরজাটা খুলে না, ওই দিন উনি দরজা না খুলে কুটি সুটি মেরে শুয়ে থাকে, এবং এর পরদিন থেকে এরকম হতেই থাকে দরজা নক হয়। এবং এটা তো ওনার জীবনযাপন যে পদ্ধতিটা ভালো মতনই ব্যাহত হচ্ছিল, বিকজ উনি একটু অ্যাবনর্মাল হয়ে গেছিল আর কি কাজকর্ম সব কিছুতে, এবং রাতে এই নাইটমেয়ার গুলো থাকতে ওনার, ওই নাইটমেয়ারে কুকুরও দেখা দিত এবং চুলও দেখত উনি। তো লাস্টে যেদিন উনি বেশ অসুস্থ হয়ে যায়, সেটা হচ্ছে উনি একদিন এরকম গেট খুলে ফেলে, এবং মিরপুরে সে বাসার কিন্তু বাথরুমটা মানে দূরেই ছিল আপনার ওই কাছাকাছি ছিল না, উনি দরজা খুলে যেটা দেখে যে দরজার সামনে দুটা পা, বেশ লম্বা দুটা পা, শুধু মানুষের কোনো ই নাই, দুটা লম্বা পা এবং বেশ ফর্সা টাইপের দুটা পা মাটি থেকে মানে যদ্দূর দেখা যায় দরজার উপর পর্যন্ত দুটা পা। তো ওই দিন উনি যেটা হয় উনি বেহুশ হয়ে যায়, বেহুশ হওয়ার পরে ওনাদের এলাকার ওইখানে যে মৌলভী আছে মৌলভী সাহেব ওনাকে ডেকে নিয়ে আসা হয়, কিন্তু মৌলভী সাহেব ওনাকে বলে যে ওনার উপর বাজে জিনের আসর হয়েছে, ওনাকে দোয়া দুরুদ পড়ে দেয়, তাবিজ দিয়ে দেয়, এবং এরপর থেকে ওনার আস্তে আস্তে প্রবলেমগুলো দূর হয়ে যায়। তো উনি যেটা বলছিল যে এই লেসনটা আমাদেরকে দিচ্ছিল এটাই, যেখানে সেখানে পেশাব করতে যাতে না দাঁড়ানো হয়, মানুষ জিনিসটা হঠাৎ করে ফেলে, জল বিয়োগ করে যেখানে সেখানে। তো উনি বলতেছিল যে এটার থেকে উনি যে সাফারিংটা দিয়েছিলেন সেটা যাতে আর মানে অন্য কেউ না করে, এটাই ছিল ঘটনার আসল।
যাই হোক, আমরা এখন কিছু SMS পড়ে ফেলি এবং আমি দেখতে পাচ্ছি যে SMS করেছেন আমাদেরকে শামীম, এবং তিনি বলেছেন যে লাস্ট এপিসোডটা তার অনেক বেশি ভালো লেগেছে এবং আজকের এপিসোডটি তার ভালো লাগছে এবং আশা করছেন যে বাকি ঘটনাগুলো অনেক বেশি ভালো লাগবে। রুমি আমাদের SMS করেছেন এবং তিনি ভূত FM রেগুলার শোনেন, এখন পর্যন্ত তার জানা মতে একটা এপিসোড তিনি মিস করেননি। বৃষ্টি বলছেন যে তিনি তার সমস্ত ফ্রেন্ডরা একসাথে মিলে ছাদের উপরে ভূত FM শুনছেন। হন্টেড বয় আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে ভূত FM ইজ দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে সাগর SMS করেছেন, SMS করেছেন তুলি নারায়ণগঞ্জ থেকে, তাসনিম আমাদের SMS করেছেন রাজশাহী টিকাপাড়া থেকে, যমুনা আমাদের SMS করেছেন এবং যমুনা SMS করেছেন আমাদেরকে ধানমন্ডি থেকে, তুহিন আমাদেরকে SMS করেছেন মিরপুর থেকে, রাসেল আমাদের SMS করেছেন চিটাগাং থেকে, এছাড়াও তারেক আমাদের SMS করেছেন সিলেট থেকে, ইকবাল আমাদের SMS করেছেন ঢাকা থেকে, এছাড়াও ত্রিনা আমাদের SMS করেছেন ঢাকা থেকে, মিম আমাদের SMS করেছেন মতিঝিল থেকে, এছাড়াও মাহের আমাদের SMS করেছেন বনানী থেকে, আমাদেরকে আকবর SMS করেছেন তিনি SMS করেছেন খুলনা থেকে, এছাড়াও আমাদেরকে নূপুর SMS করেছেন বাগেরহাট থেকে, মনির আমাদের SMS করেছেন ঢাকা থেকে, তমা আমাদের SMS করেছেন ঢাকা থেকে, চুমকি আমাদের SMS করেছেন ঢাকা থেকে, এবং ঝর্ণা আমাদের SMS করেছেন সিলেট থেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠাবেন 9840 নম্বরে। যদি আমাদেরকে ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, উইচ ইজ bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, অথবা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি ভূত FM সরাসরি এসে ঘটনা শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা সরাসরি ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। অলরাইট, আজ যদি আমাদেরকে ফেসবুকে আপনারা যদি আমাদের একটা আপনারা দেখবেন যে সবসময় আমাদের একটা পোস্ট থাকে এবং সেখানে আপনি লাইক দিয়ে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন ভূত FM কেমন লাগছে, ভূত FM নিয়ে আপনার চাওয়া পাওয়া সব কিছু সেখানে আপনি শেয়ার করতে পারেন, আমরা খুব মনোযোগ দিয়ে সেটা পড়ি। সো আপনারা অবশ্যই অবশ্যই সেটা ভুল করবেন না, ভূত FM এর সেই যে সমস্ত ভূত FM নিয়ে যত কথা সেই কথাগুলো কিন্তু আপনি সেখানে শেয়ার করতে পারেন। আর কথা না বাড়ি একটা ঘটনায় যাব, এবং আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসনার এবং তিনি দেশের বাইরে থেকে পাঠিয়েছেন ঘটনাটি, এর আগে তার পাঠানো ঘটনা আমরা শুনেছি, আজকে আরেকটা ঘটনা যাচ্ছি, ঠিক যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। রাসেল ভাইয়া আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ওয়াসিফ সহ ভূত FM এর সকল শ্রোতাদেরকে আমার সালাম। আমি হানিফ, আমি চট্টগ্রামের আগ্রাবাদে থাকি, বর্তমানে দোহা কাতারে আছি। আমার বন্ধু আরিফ, সে বর্তমানে তাতার হামদ জেনারেল হসপিটালে অটোপসি ডিপার্টমেন্টে কাজ করছে। এর আগে আমি ওর সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজ ওর সাথে ঘটে যাওয়া তেমন একটি ঘটনা আজও ওর সাথে ঘটে যাওয়া তেমন একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি ওর মতো করে। 2007 সালের অগস্টের মাঝামাঝি সময় কাতারে আমি তখন 9 মাসের মতো কাজ করছি। সেদিন একসাথে 3টা লাশের ইন্টারনাল রিপোর্ট করতে হবে। এর আগে এই হসপিটালে একসাথে 3টি মরদেহের ইন্টারনাল রিপোর্ট করতে হয়নি আমাকে কাতার, কারণ কাতারে পোস্টমর্টেম তেমন একটা হয় না। অন্যান্য দেশের মতো কাতারে হত্যা ডাকাতি নেই, এখানে আইনকে সবাই ভয় পায়, আইনকে সবাই মেনে চলে, তাই এখানে অপমৃত্যু প্রথম হয় না, তাই পোস্টমর্টেম করার মতো মরদেহ কোনো কোনো সময় এক মাসেও কোনো পোস্টমর্টম করতে হয়। সকালে লাশগুলো এক্সটার্নাল রিপোর্ট হয়ে যায়। লাশগুলোর মধ্যে 2টি ছিল নাইজেরিয়ান এবং 1টি ছিল মালয়েশিয়া। সন্ধ্যা 7টা থেকে আমাকে কাজ স্টার্ট করতে হয়। 2টি মরদেহ রিপোর্ট করতে করতে রাত 11টা পার হয়ে যায়। এরপর একটা ব্রেক নিলাম। বাকি 1টি মরদেহের পোস্টমর্টমের কাজ স্টার্ট করতে করতে রাত 12টা পার হয়ে যায়। এর আগে মর্গের বর্ণনাটা একটু দেওয়া দরকার। হসপিটালটা 7তলা বিশিষ্ট, পোস্টমর্টম এরিয়াটা 4তলাতে। পোস্টমর্টম এরিয়াতে একসাথে 8টা মরদেহ রাখা থাকে। মরদেহগুলো ফ্রিজারে রাখা থাকে। পোস্টমর্টমের আগে ও পরে মরদেহ সবসময় ফ্রিজারের ভেতর ঢুকিয়ে রাখা হয়। আমি প্রথমে যে পোস্টমর্টমগুলো করেছিলাম তা ঠিক আমার একটু পেছনে ফ্রিজে রাখা ছিল। ব্রেক
শেষ করে বাকি একটি মরদেহ পোস্টমর্টম করার জন্য আমি লিফটে করে চারতলার মর্গে গিয়ে মর্গে দেখে আসছিলাম। মর্গ এরিয়াটা তখন আমি তখন অনেক নির্জন ছিল, শুধুমাত্র ইমার্জেন্সিতে কিছু লোক ছিল, কিছু ক্লিনারের লোক অন্যান্য ফ্লোরে ক্লিন করছিল। মর্গের দরজার ঠিক 15-20 গজের দিকে আসতে শুনতে পেলাম বিকট একটা শব্দ। শব্দটা ঠিক মর্গের ভেতর থেকে আসছিল। শব্দটা ছিল ঠিক লোহা বা লাঠি দিয়ে মর্গের দরজাতে আঘাত করার মতো। মর্গের দরজাটার পাশে যেতেই শব্দটা শুনতে পেলাম না। এর পরেও আমি তেমন বেশি কিছু ভাবিনি, কারণ মর্গের ভেতর কেউ ঢুকবে এমন সম্ভাবনা একদম ছিল না। তাছাড়া মর্গের দরজা সবসময় কার্ড লক করা থাকে, আর তখন শুধুমাত্র আমার কাছেই ছিল মর্গে ঢোকার কার্ড। এত কিছু আর চিন্তা করিনি, কারণ এই পোস্টমর্টম জীবনের শুরু থেকেই আমাকে অনেক কিছু সামনাসামনি হতে হয়েছে। অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি। মর্গের দরজা খোলার জন্য যেতেই ঠিক দরজার নিচ থেকে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আমার পায়ে লাগে। এতে আমি একটু অবাক হয়ে যাই, মনে মনে চিন্তা করছিলাম এত ঠান্ডা হাওয়া কেন আসছে, এমনটা হবার কোনো কারণ ছিল না। এরপর আইডি কার্ড দিয়ে দরজাটা খুলতেই দেখতে পেলাম আমি এর আগে যে দুটো পোস্টমর্টম করেছিলাম তার থেকে একটা ফ্রিজারের একদম ওপেন ছিল, যার ভেতর রাখা ছিল একজন নাইজেরিয়ানের পোস্টমর্টম করা বডি। ওই ওপেন ফ্রিজার থেকেই ঠান্ডা হাওয়া আসছিল, যার কারণে সমস্ত মর্গটা ঠান্ডা হয়ে গিয়েছিল এবং ওই ঠান্ডা বাতাস দরজার নিচ দিয়ে মর্গের বাইরে বের হয়ে আসছিল। এমনটা কেন হলো তা দেখতে আমি ঠিক ফ্রিজারের সামনে গিয়ে দেখি এগিয়ে গেলাম এবং ফ্রিজারের সামনে গিয়ে দেখি, যা দেখি তা দেখে আমি একদম শক্ত হয়ে যাই। দেখতে পাই পোস্টমর্টম করার পর লাশটা যেভাবে ফ্রিজারে রাখা হয়েছিল লাশটা সেভাবে নেই। পোস্টমর্টম করার পর লাশটার মাথা রাখা ছিল ফ্রিজারের সামনের দিকে এবং পা রাখা ছিল ফ্রিজারের ভেতরের দিকে। আমি আসার পর দেখছি লাশটার পা ফ্রিজারের সামনের দিকে এবং লাশটার মাথা ফ্রিজারের ভেতরের দিকে, এবং ফ্রিজারও ছিল ওপেন। কিন্তু ফ্রিজার আপনি আপনি ওপেন হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ প্রতিটি ফ্রিজার বাহির থেকে বন্ধ করা ছিল। মর্গের ভেতর কেউ ঢুকবে এমন সম্ভাবনাও একদম ছিল না, কারণ মর্গের দরজা সবসময় কার্ড লক করা থাকে, আর তখন শুধুমাত্র আমার কাছেই ছিল মর্গে ঢোকার কার্ড। আবার ভাবছিলাম মরদেহটাকে ভুল করে এইভাবে রাখা হয়েছে কিনা, কিন্তু এত কিছু আর চিন্তা না করে আমি ফ্রিজারের দরজাটা বন্ধ করে দিয়ে বাকি লাশটার কাজ আরম্ভ করে দিলাম, কারণ আমার চিন্তা ছিল দ্রুত কাজ শেষ করে রিপোর্ট সাবমিট করতে হবে। কাজ করার সময় হঠাৎ করে মর্গের সব লাইট অফ হয়ে যায়, কিন্তু মর্গের বাহিরের সবগুলো লাইট জ্বলছিল এবং লাইটগুলো মর্গে একটু একটু করে আলো আসছিল। এতে আমি একদম থমকে যাই। মর্গের বাহির থেকে আসা আলোতে আমি মর্গের ইমার্জেন্সি ফোনের বাটন চাপছি, কিন্তু কোনো রেসপন্স না পেয়ে মর্গ থেকে বাহির হবার জন্য যেমনই পেছন ফিরে ফিরেছি ঠিক তখনই আমি মর্গের বাহির থেকে আসা আলোতে দেখতে পাই আমি একটু আগে যে লাশটা ফ্রিজারের দরজা বন্ধ করে দিয়েছিলাম ঠিক সেই ফ্রিজারের দরজাটা একদম ওপেন, এবং ফ্রিজারের অপর পাশ থেকে আরো বড় বড় নিঃশ্বাস ফেলার শব্দ একদম স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ওই অবস্থাতে আমি আর মর্গের ভেতর থাকতে পারলাম না, মনে মনে আল্লাহকে স্মরণ করি এবং আমার সমস্ত সাহসকে পুঁজি করে মর্গের দরজা পর্যন্ত হেঁটে চলে আসি এবং দরজাটা খুলে তাড়াতাড়ি মর্গের বাহিরে চলে আসি। তারপর আমি হসপিটাল অথরিটির কাছে কমপ্লেন করলাম এবং আমার কাজের সময় লাইট অফ হয়ে যাওয়ার ব্যাপারে এবং ইমার্জেন্সি ফোন রেসপন্স না করার ব্যাপারে আমি কমপ্লেন করলাম। এরপর হসপিটাল অথরিটির একটা দল ব্যাপারটা দেখতে এল এবং তারা মর্গে যায়, আমি তাদের সাথে যাই। কিন্তু অবাক করার বিষয় হলো আমরা যখন মর্গে গেলাম দেখতে পেলাম মর্গের সব লাইট ঠিক মতো কাজ করছে এবং ওই ফ্রিজারের দরজাটা বন্ধ। আমি এতে চমকে গিয়ে ফ্রিজারের দরজাটা তাড়াতাড়ি ওপেন করে দেখি ফ্রিজারের লাশটা ঠিক আগের মতো আছে। লাশের মাথা ফ্রিজারের সামনের দিকে এবং পা ফ্রিজারের ভেতরের দিকে। এরপর অন্য দুজনের সাপোর্ট নিয়ে বাকি কাজটা শেষ করি। এরকম আরো অনেক ক্ষেত্রে অনেক কঠিন কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে আমাকে। রাসেল ভাই, এই ছিল ঘটনা। দোয়া করবেন যাতে ভূত এফএমে আরো অনেক ঘটনা পাঠাতে পারি। সবার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ। মোহাম্মদ হানিফ, দোহা, কাতার। আমরা এক চমৎকার ঘটনা শুনলাম এবং হানিফ আপনাকে আপনি রেগুলারলি ঘটনা পাঠান এবং এই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আপনি ঘটনাগুলো আমাদের জন্য কালেক্ট করছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি চাইবো যে আরো অনেকেই যেন হানিফ ভাইয়ের মতন আমাদের এই ঘটনা পাঠান। শুধু একটা জিনিস খেয়াল করবেন যে যে কোনো জায়গায় প্রিন্টেড কোনো স্টোরি আমাদের পাঠাবেন না, যে ঘটনাটা আপনি জানেন এবং যেটা কোনো জায়গায় প্রিন্টেড না এবং কোনো জায়গায় শেয়ার করা হয়নি সেই সমস্ত ঘটনা আমাদেরকে পাঠাবেন। আরও একবার এই সুযোগে ইমেল অ্যাড্রেসটিও মনে করে দিই আপনাদেরকে, bhutfm@radiofurti.fm। চলে যাবো একটা ব্রেকে, ব্রেকের পরে ফিরে আসবো এখনই, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Bhut FM, the night comes alive with Grameenphone.
শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং চলছে ভূত FM। আর আপনারা সবাই জানেন যে ভূত FM এখন একটু অন্যরকম, এবং আমরা চেষ্টা করছি ভূত FM এ নতুনত্ব নিয়ে আসার জন্য, এবং সামনে আমাদের আরো বেশ কিছু প্ল্যান রয়েছে। আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, অতীতে যেভাবে ছিলেন সামনের সময়গুলোতেও আমাদের সাথে থাকবেন, এবং আমরা সবাই মিলে যেতে চাই বহুদূর। আরও একবার জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। যদি যদি আমাদের SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ লিঙ্কে টাইপ করুন ফুর্তি FURTI ফুর্তি স্পেস, দেখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9400 নম্বরে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো একটা ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসনার, এবং তিনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই করছি। রাসেল ভাই, আশা করি ভালো আছেন, ও বাংলাদেশের ভাই বোনদের আমার প্রণাম। আমি মৃত্যুঞ্জয় কলকাতা থেকে বলছি। আমার আর একটা খুব ভয়ঙ্কর ঘটনা বলছি যা আমার জীবনে খুব দাগ কেটে গেছে। আমি খুব ভাগ্যবান বিশ্বাস করি। আজ থেকে 3 মাস আগের কথা, আমি দীঘা সি বিচে ঘুরতে গিয়েছিলাম, আমি আর আমার ওয়াইফ। একটা ভালো হোটেল আমি বুক করলাম। দীঘাতে ফার্স্ট 2 দিন ভালোই কাটল, কোনো প্রবলেম নেই। হোটেলের রুমও সি বিচে ভালোই কাটছিল। ঠিক যেদিন বাড়ি ফিরব তার আগের দিনের কথা, আমার ওয়াইফের সাথে আমি ডিনার শেষ করে বেডে বসে কথা বলছি। তখন রাত 1টা, হোটেলের রুমে ঘুম একটু মানে পরেই আসে। আমি ঘুমানোর জন্য চেষ্টা করছি, ঘর পুরো অন্ধকার, আমার ওয়াইফ অলরেডি ঘুমিয়ে পড়েছে, আমার কিছুতেই ঘুম আসছে না। আমি উঠে বসলাম, হঠাৎ করে খাটের তলায় কে যেন ধুম করে একটা ঘুষি মারল। আমি চিল্লে উঠলাম, কে কে? আমার ওয়াইফও উঠে পড়ল, বলল আওয়াজটা কোথা থেকে? আমি ওকে ভয় না দেখিয়ে বললাম, কিছু না, বেডের কোনো প্রবলেম হবে। আবার ঘুমানোর চেষ্টা করলাম, পারলাম না কেন জানো ভয় করতে লাগলো। ঠিক 5 মিনিটের মধ্যে মনে হলো কেউ যেন রুমে আছে এবং হাঁটছে। আমার ওয়াইফ বলল ঘরে কে? আমি বললাম কোথায়, কেউ নেই তো। কিন্তু আমি শুনতে পারছিলাম আমার ওয়াইফ ভয়ে কাঁদতে শুরু করলো। আমার সারা শরীর ভয়ে কাঠ হয়ে যেতে লাগলো। আমি বেড থেকে ওঠার চেষ্টা করলাম, পারলাম না। মনে হচ্ছে অন্ধকারে কেউ যেন আমার বেডের পাশেই পায়চারি করছে। এবং ইজ ভেরি অ্যাঙ্গ্রি, রিসেপশনে ফোনেরটার দিকে যেতে পারছিলাম না, মোট কথা বেড ছেড়ে কোথাও এগোতে পারছিলাম না। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি তখন একদমই মানে দিশাহীনভাবে কি করব কিছু বুঝতে পারছিলাম না। তখন আমার মনে হলো যে আমি দীঘা থেকে একটা ছোট শ্রীকৃষ্ণর মূর্তি নিয়ে এসেছিলাম, অ্যান্ড ওইটা আমার ওয়াইফের ব্যাগের মধ্যে ছিল, এবং লাকিলি বেডের মধ্যেই সেই ব্যাগটা ছিল। আমি ওয়াইফকে বললাম যে তুমি তোমার ব্যাগ থেকে আমার সেই মূর্তিটা বের করে দাও। ও তাই করলো। আমি লেখাগুলো ইংরেজিতে হওয়ার কারণে মানে বুঝতে একটু কষ্ট হচ্ছে আমার। আমি মূর্তিটাকে বেডে রেখে আমি বলতে লাগলাম, এবং যে একটা মন্ত্রর মতো বলতে লাগলাম আর কি। এবং আমার সেই মুহূর্তে যেই বলতে শুরু করলাম তখনই শুনতে পারলাম যে বাথরুমে কেউ যেন বালতি মগ সব ফেলে দিচ্ছে। আমার ওয়াইফ কাঁদতে লাগলো। আমি শুধু নাম নিতে লাগলাম আমার সৃষ্টিকর্তার। টানা 1 ঘন্টা চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণকে ডাকলাম। ঠিক 3:30 নাগাদ মনে হলো আর কোথাও কোনো আওয়াজ নেই, ঘর শান্ত, পরিবেশটা খুব ভালো লাগতে শুরু করেছে, আর আমাদের ঘুমানো হয়নি। মর্নিংয়ে আমরা হোটেল ছাড়লাম। যাওয়ার আগে একটা রুম সার্ভিসের ছেলেকে 100 টাকা বকশিশ দিয়ে বললাম, ভাই বলতো এই রুমটা কি খারাপ? ছেলেটা শুনে চোখ বড় বড় করে বলল, মানে জানি না স্যার, আমি নতুন। বলেই সে পালাই পালাই করে চলে গেল। যা হোক, এইরকম ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমার কোনোদিন হয়নি আগে। ভালো লাগলে পড়বেন, নমস্কার। আর কোনো এক্সপার্ট থাকলে এর এক্সপ্লেনেশন এটা এক্সপ্লেন করতে বলবেন। মৃত্যুঞ্জয় কর্মকার, তিনি লিখেছেন কলকাতা থেকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যে জন্য এই ঘটনাটা পড়লাম সেটা হচ্ছে, আসলে হঠাৎ করে ঘুম ভেঙে গিয়ে আপনি যদি মনে হয় যে আপনার রুমের মধ্যে কেউ আছে এবং আপনি মুহূর্তের মধ্যে একদম স্থির হয়ে গেছেন, আপনার বিছানা থেকে নড়তে পারছেন না, কে রুমের মধ্যে আছে বুঝতে পারছেন না, কোনো কিছু দেখতে চাইলেও সেটা দেখতে পাচ্ছেন না, কাউকে ডাকতে পারছেন না, হাতের কাছে কোনো কিছু পাচ্ছেন না, এবং এই সময় অনেকেই আমার কাছে এরকম অনেক কিছু শেয়ার করেছেন যে বলেন যে এই সময় নাকি অনেক সময় জানা সুরাও মনে থাকে না, ভুল হয়ে যায়, এরকম ভয়, মানে ভয়ে যা হয় আর কি। তো এরকম হঠাৎ করে যদি ঘুম ভেঙে আপনি যদি ফিল করেন যে আপনার ঘরের মধ্যে দ্বিতীয় একজন আছে, বা আপনার যদি দুজন থাকেন তাহলে তৃতীয় একজনের অস্তিত্ব আছে, তাহলে ব্যাপারটা কিন্তু আসলেও ভয়ের। এবং এই ভয়টা যদি একবার ধরে ফেলে না, তাহলে সহজে ছাড়তে চায় না, মানে বাকি রাতটা আপনার মনেই হবে যে আপনার সাথে উনিও আপনার ঘরের মধ্যে অবস্থান করছেন। যাই হোক, আমি চাই না যে এরকম ঘটনা কারোর জীবনে ঘটুক, বাট আবার চাইও ঘটুক, কারণ তাহলে আমরা নতুন ঘটনা পাবো আপনাদের কাছ থেকে। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউন টু রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন।
পরে ফিরে এলাম, আবারও শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে কমিউনিকেট করছেন এবং অনেকেই আমাদেরকে এসএমএস পাঠাচ্ছেন। এসএমএস একটু পরেই পড়ি, আমি আরও কিছু ঘটনায় যেতে চাচ্ছি এবং তার আগে জানিয়ে দিই যে যদি আপনারা কেউ তারপরে এসএমএস পাঠাতে চান তাহলে আমাদের এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি কেউ আমাদের ঘটনা ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে সরাসরি শেয়ার করতে চান নাকি আপনি চান যে আমরা আপনার হয়ে ঘটনাটা বলে দেব। আর যারা দেশের বাইরে আছেন তাদেরকে অনুরোধ করব, প্লিজ 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 আপনারা আপনাদের ঘটনাটি রেকর্ড করুন এবং অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর সেই সাথে যদি কেউ আমাদের সাথে ফেসবুকে কমিউনিকেট করতে চান, আমাদের একটা পোস্ট রয়েছে, সেখানে যদি কেউ কমেন্ট করতে চান, শো নিয়ে কোনো আলোচনা করতে চান, অর্থাৎ ভূত এফএম নিয়ে কোনো আলোচনা করতে চান, আলোচনা চালিয়ে যেতে পারেন। আজকের যে এসএমএসগুলো আছে সেই এসএমএস তো পড়বই, সাথে সাথে পোস্টগুলো কিন্তু আমরা অনেকদিন পর্যন্তই, মানে মোটামুটি উইকের বিভিন্ন সময় আবার দেখি, চেক করি। সুতরাং এটা কিন্তু একটা ভালো উপায় যে আপনি যেটা লিখলেন সেটা থেকে গেল। এই হচ্ছে নিয়ম কানুন সব কিছু। আর আমরা এখন সরাসরি চলে যাবো ঘটনায়, এবং আমার সঙ্গে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন হাবিব ভাই। আমরা হাবিব ভাইয়ের কাছে একটা ঘটনা শুনব, এবং হাবিব ভাই এর আগে বহু আগে একবার স্টুডিওতে এসেছিলেন। আমি হাবিব ভাই, তারপরে আপনি একবার ফর্মালি আপনার নাম এবং পরিচয়টা দিয়ে আপনার ঘটনাটা শুরু করুন।
থ্যাংক ইউ রাসেল ভাই। হাই ডিয়ার লিসনার্স, আমি হাবিব বলছি, আমি এসেছি গুলশান এক থেকে। তো রাসেল ভাই, সরাসরি ঘটনায় চলে যাই। এই ঘটনা হচ্ছে আপনার উত্তরবঙ্গের, উত্তরবঙ্গের এই মুহূর্তে শহর অঞ্চলে যাবে।
আমি একটা খালি কথা বলবো, সেটা হচ্ছে আপনি আমাদের একটা অডিও ক্লিপ পাঠিয়েছিলেন, যেটা রাজশাহীর একজন রিক্সাওয়ালার বোধ হয়,
জি,
আগে তিনি হচ্ছে চিতা খোলায় কাজ করতেন, পরে রিক্সাওয়ালা হয়ে গেছেন, নামটা হচ্ছে
কীর্তন দাস।
কীর্তন দাস, এটা হচ্ছে সেই হাবিব ভাই, আমি একটু পরিচয় করে দিলাম আর কি। এবার আপনার ঘটনায় যাই।
থ্যাংক ইউ। তো ডিউরিং 1946-48 তখন দেশ ভাগ হয়, এই সময় পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু মানুষ রাজশাহী অঞ্চলে চলে আসে বা পূর্ববঙ্গে চলে আসে থাকার জন্য। তো আমি বিশেষ কারণে নামগুলো বলছি না সংগত কারণে। তো একজন হাজি সাহেব ছিলেন, উনি চলে আসেন পূর্ববঙ্গে, এসে বেশ ভালো বেশ বড় একটা জায়গা কিনে নাকি, ওটা অ্যাকচুয়ালি একটা পুকুর ছিল, 12 বিঘা জমির উপর পুকুর। তো ওটা উনি খুব সস্তায় পেয়ে যান, তো কিনে ফেলেন, এটাকে ধীরে ধীরে ভরাট করে উনি ঘর তোলেন। ওনার ছেলে পেলে ছিল, ওনার 3 ছেলে এবং 3 মেয়ে। তো ওনাদেরকে ভাগ করে দেন এক সময় এসে জায়গাগুলো, নিজে একটা আপনার মসজিদ তোলেন ওখানে, অ্যাজ এ ফ্যামিলি যৌথ পরিবার যেভাবে থাকতো, বাট স্টিল উনি ভাগ করে দিয়েছেন আরকি সবাইকে জায়গা। তো যেহেতু উনি একটু ধার্মিক মানুষ ছিলেন, জায়গাটা কেনার পরে একটা পর্যায়ে উনি বুঝতে পারলেন যে কিছু সমস্যা রয়েছে, একটু ব্যাকডেটেড এরিয়া আর কি, শহর অঞ্চলের বাইরেও সময় বেশ জঙ্গলযুক্ত। তো বিভিন্নভাবে স্লোলি আস্তে আস্তে ওনার প্রবলেম শুরু হয়, তার ফ্যামিলির উপর বিভিন্ন রকম আঘাত আসতে থাকে। যেমন প্রথম যেটা হয়, ওনার বড় মেয়ে, ওনার বড় মেয়ের বাচ্চা হয় দুটা, একটা ছেলে এবং একটা মেয়ে, মেয়েটার প্রথম যে প্রবলেমটা শুরু হয় তখন হচ্ছে স্কুলে যেত, গ্রাম অঞ্চলে পাঠশালায় যেত আর কি। যাওয়ার সময় মাঝপথে একটা কবর পড়তো আর কি, তো কবরস্থান আর কি। ওখান দিয়ে যাওয়ার সময় সে একবার কিছু একটা দেখে ভয় পায়। ভয় পাওয়ার পরে তার মেন প্রবলেম যেগুলো শুরু হয়, সে বিভিন্ন সময় দেখতে পেত সাপ আসছে তাকে ধরতে, বা তার শরীরে আগুন ধরে গেছে এরকম কিছু, বিভিন্ন র্যান্ডম জিনিস নিয়ে ভয় পেত। তো তার দাদার কাছে নিয়ে যাওয়া হয়, নানার কাছে নিয়ে যাওয়া হয় দেখানোর জন্য। তো নানা দেখে বলে বুঝতে পারেন যে বধ কোনো জিনের আচর করেছে বা এরকম কিছু, তৎক্ষণিক যেভাবে বলা হতো আর কি। একটা সার্টেন পয়েন্ট প্রবলেমগুলো বাড়তে 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 দেখা যায় যে পুরোপুরি পজেস্ট হয়ে যায় মেয়েটা। পজেস্ট হয়ে যাওয়ার পরে র্যান্ডম বিভিন্ন কাজ করতে থাকে, যেমন পাওয়া যায় না, পুকুরের মাঝে চলে গেছে, হঠাৎ পুকুর থেকে উঠে এসেছে, গা ভেজা, রাতের বেলা তাকে খুঁজে পাওয়া যায় না, র্যান্ডম ঘটনা যে প্রবলেমগুলো ইউজুয়ালি বাংলাদেশে ঘটে। তো এটাকে ছাড়ার জন্য উনি যা করেন, উনি বিভিন্ন দোয়া কলম করে ব্যবস্থা করেন যে ঘরটা বন্ধ করার, এই মেয়ের বাসাটা বন্ধ করে দেওয়া। তো মেয়ের বাসাটা যখন বন্ধ করে দেন, তারপরে মেয়ের ওই ওনার নাতনির প্রবলেমটা হতে হচ্ছে বাসা থেকে বাইরে গেলে, কারণ স্কুলে যাওয়ার সময় প্রবলেমগুলো শুরু হতো, বাসায় আসলে কোনো প্রবলেম নেই। প্লাস বাকি ছেলেদের যে বাসা করে দিয়েছে ওই প্রত্যেকের বাসায় প্রবলেম আরো বেড়ে যায়। নর্মালি যে প্রবলেমগুলো তাদের বাসায় হতো সেটা হচ্ছে রাতে আপনার ওই যে ছাদের উপর শুনতে পাওয়া যেত যে কেউ মশলা বাড়ছে, বা টিনের উপর আপনার পাথর ছুঁড়ে মারছে, এগুলো পাওয়া যেত। বাট পরবর্তী যেটা হওয়া শুরু করে সেটা হচ্ছে মানে টিনের চাল ভেঙে ফেলবে এরকম অবস্থা, আপনার ইট মারতে মারতে টিনের চাল ভেঙে ফেলবে, বা রাতের বেলা বিভিন্ন র্যান্ডম আওয়াজ ঘরের মধ্যে লোকজন এরকম, মানে অ্যাজ ইফ তারা আছে ওখানে, তারা ছাড়াও আরো বহু মানুষ আছে, অ্যাজ ইফ ওখানে বিভিন্ন রকম ফ্যামিলি তারা ছাড়াও। তো উনি হাজি সাহেব উনি আর কি একটু আধ্যাত্মিক মানুষ ছিলেন, তো সামহাও ওনার কিছু জিন ছিল ওনার সাথে, উনি জিন সাধনাও করতেন এবং ওগুলো ছিল ভালো জিন। বিষয়টা ছিল এরকম যে উনি ওই মসজিদটা যেটা করেছিলেন ওটাতে তিনি ইমামতি করতেন, তো ওনার সাথে মানুষ ছাড়াও, অ্যাকচুয়ালি ওখানে অনেক কম মানুষ ছিল তখন, মানুষ ছাড়াও অনেক কিছু তার সাথে নামাজ পড়তেন। তো সেই সুবাদে উনি ওটাকে ইউজ করেন, ইউজ করে দেখার বোঝার চেষ্টা করেন যে তার ওখানে প্রবলেমটা কি। তো প্রবলেমটা ফাইন্ড আউট করতে উনি দেখেন যে ওই পুরো অঞ্চলটাই, ওই পুরো জায়গাটাই হচ্ছে জিন যাতায়াত করার হচ্ছে একটা রাস্তা, বেশ প্রাইম লোকেশন আর কি তাদের জন্য। আর যেহেতু অ্যাবান্ডেন্ড এরিয়া, ব্যাকডেটেড একটু এরিয়া, সো ওখান থেকে ইজিলি সবকিছু চলাফেরা করে। ওখানে উনি যেহেতু না বুঝে একটা বাড়ি বন্ধ করে দিয়েছেন, সেহেতু অল্টারনেট রুট ইউজ করতে যে বাকি বাড়িগুলোর উপর দিয়ে রুটগুলো করে দিয়েছে। তো তখন উনি যেটা প্রথম চিন্তা করেন যে ঠিক আছে বাকি ঘরগুলো উনি বন্ধ করে দিবেন, তো বাকি বাড়িগুলো উনি বন্ধ করে দেন প্রত্যেকের, ছটা ছেলে মেয়ের ছটা বাড়ি বন্ধ এবং তার নিজের বাড়ি এটাও বন্ধ। এরপর যেটা প্রবলেম শুরু, প্রত্যেকের সেম প্রবলেম, বাসায় কোনো সমস্যা নেই, বাট বাসা থেকে বের হলে এভরি সিঙ্গেল মানে যা বাচ্চা কাচ্চা আছে প্রত্যেক ফ্যামিলি সবাই পজেসড, পজেসড বলতে খুব খারাপ লেভেলের পজেসড। এরকম আছে যে আপনার বাসায় লাইফ স্টক আছে, গরু বাছর ছাগল এগুলো থাকে, আপনার বাচ্চা কাচ্চা যে গরু মেরে ফেলে এরকম, মানে বাসার মানুষই অ্যাবনর্মাল আচরণ শুরু করে দিচ্ছে বাসার বাইরে গেলে। তখন তিনি যেটা করলেন, ওই ওনার কাছে যে জিনগুলো ছিল ওনাদের কাছে উনি হেল্প চান। হেল্প করার পরে তারা বলে যে তাদের বয়স খুব বেশি না, তাদের বয়স হচ্ছে কম, কম বলতে আনুমানিক 300-350 বছর, উইচ ইজ হিসাব অনুযায়ী তারা অনেক ইয়াং,
বেশি না
না, অ্যাভারেজে তাদের বছর একটা মানে বলা হয়ে থাকে আর কি, অ্যাভারেজ আপনার জিনের বয়স 2,500 বছর হয়ে থাকে, 2,000 বছর হয়ে থাকে। তো তাদেরকে বলা হয় কি করা যায়, ওনারা তখন ইন্ডিয়া থেকে তাদের আত্মীয় ডেকে আনেন, উইচ মিন জিনেরা তারা তাদের বয়স্ক যারা বুজুর্গ যারা তাদেরকে ডেকে আনেন, তাদেরকে ডেকে এনে বিষয়টা সমাধানের চেষ্টা করেন, কিন্তু তাতেও বিষয়টা সমাধান হয় না। একটা সার্টেন পয়েন্ট যেটা করতে হয়, ওই যে জিনের দলটা এসেছিল তারা ছিল 7 ভাই একদম, তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বাসার যারা পজেস ছিল তাদেরকে পজেস্ট করতে হয়, আবার উইচ মিন্স ভালো জিন দ্বারা পজেস্ট করতে হয়, করে এভাবে রাখতে হয় যাতে খারাপ জিন দ্বারা পজেস্ট হতে না পারে। আচ্ছা, এরপরে যে জিনিসটা দেখা গেল খুব মজার বিষয়, যে আপনার ছোট বাচ্চা 5-6 বছর বয়স, সে হ্যাঁ মক্তবে পড়াশোনা করছে, আরবি পড়াশোনা করছে, বাট ফ্লুয়েন্টলি মাঝে মধ্যে আপনার কোরআন শরীফ তেলাওয়াত করছে। তাকে প্রশ্ন করা হলো কোরআন শরীফের এই সুরার এত নম্বর আয়াত কি, সে বলে দিতে পারত বাচ্চাগুলো। যাই হোক, এভাবে বেশ কয়েক বছর চলে গেল, আস্তে আস্তে লোকালয় গড়ে উঠলো, শহর গড়ে উঠলো। উনি কি করলেন, ওই পুকুরের আবার বেশ কিছু অংশ ওটা ঈদগাহ হিসেবে দিয়ে দিলেন, তারপর শহরের অঞ্চলের মধ্যে তখন পড়ে গেছে, তো ঈদগাহ হিসেবে দিয়ে দিয়েছে। এই ঈদগাহর উপর আবার কিছু অংশ যাতে আপনার ওই খরচ টরচ আসে, উনি আবার আম বাগানের ব্যবস্থা করলেন, আম গাছ লাগালেন। একটা সার্টেন পয়েন্টে সবকিছু ভালো, সবকিছু ধীর স্থির, ওই জিন যেগুলো ছিল প্রজেস প্রতিটা ফ্যামিলি মেম্বারে কারো কোনো ক্ষতি হয়নি, সবাই সুস্থ ছিলেন। এর মাঝে ওনার মেজু ভাই একটা ছেলে হলো বেশ কিছুদিন পর, রিসেন্ট টাইম ধরেন 15-16 বছর আগে। এই ছেলেটা ছিল সুস্থ স্বাভাবিক, নর্মাল আপনার হেলদি বাচ্চা,
সে বিকেলবেলা খেলতে গেছিল আপনার এই ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠে খেলতে যাওয়ার পর তাকে সন্ধ্যা হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে। পরে লাস্টে খুঁজে পাওয়া গেল পুকুরের মধ্যে, পুকুরের বাকি অংশটা ছিল, তাকে নিয়ে আসা হলো। তা সে তখন জীবিত, অজ্ঞান অবস্থায় জীবিত। আপনার অনেক ঝাড়ফুঁক করা হলো, ডাক্তার তখন তেমন একটা অ্যাভেলেবল ছিল না, স্টিল এখনো খুব একটা অ্যাভেলেবল নয় জায়গায়। তো ট্রিটমেন্ট করার পরে দেখা গেল যে বাচ্চাটা আপনার অনেকটা বিকলাঙ্গ অবস্থায় হয়ে গেছে, মানে সে ঠিকমতো কথা বলতে পারছে না, চাহনি কোনোরকম, হাত পা নাড়াটা করতে পারতেছে না। প্রথমে প্যারালাইজড অবস্থায় ছিল, পরবর্তীতে দেখা গেল যে মেন্টালি ডিসেবল হয়ে গেছে। তো এটা নিয়ে অনেক ঢাকা শহরে আসা হলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ট্রাই করা হলো, তো মানে কারণটা পাওয়া গেল না কি হলো। তো উনি আবার ওই ওনার যে পরিচিত দিন ছিল ওনাদেরকে আবার ডাকলেন, দেখে জিজ্ঞেস করলেন। তো তখন সেটা জানতে পারলো, উনি যেটা জানতে পারলেন যে যতটুকু প্রোটেক্ট করার তারা তারা তো করেছে, তারপরেও তো সবকিছু প্রোটেক্ট করা সম্ভব না। এখন তারা তো মেম্বার সংখ্যা কম, কিন্তু এখানে তো মানুষের মেম্বার সংখ্যা বেড়ে যাচ্ছে। এই বাচ্চারা দুপুরে গিয়েছিল, তখন তাকে একলা পেয়ে, যেহেতু সব বাড়িগুলো বন্ধ করে দিছে, ওই একমাত্র ছিল যাকে ধরা সম্ভব, তাকে ধরে ক্ষতি করে দিছে, ফিভার লেভেলের ক্ষতি করে দিছে। তারপরে এখন জানতে যাওয়া হলো যে এটা সলিউশন কি। সলিউশন হলো যেটা দিল, দুটো সলিউশন দিল, একটা হচ্ছে যারা এখানে আসে তারা অ্যাকচুয়ালি এখানকার বাসিন্দা না, এর উপর দিয়ে যাতায়াত করে, এটা হচ্ছে বিভিন্ন র্যান্ডম জায়গা থেকে যাতায়াত করে, ইট লিডস টু আপ টু ইন্ডিয়া বেসিক্যালি, ওই জায়গাটা থেকে ইন্ডিয়া খুব কাছে, বর্ডার এরিয়া খুব কাছে। তো যেটা করা হলো যে আইদার ইউ হ্যাভ টু, মানে আপনাকে আরেকটা জমি কিনে দিতে হবে, যে এই পুরো বাউন্ডারিটা আমি ব্লক করে ফেললাম, রাস্তাটা যাতে তারা রুটটা যাতে তারা অল্টারনেট ভাবে নিতে পারে, এবং এই জমিটা যে অবস্থায় ছিল অ্যাবান্ডন, ওই জমিটা অ্যাবান্ডন থাকতে হবে, উইচ মিনস আপনার ঘিরে এমন ভাবে করে দিতে হবে যে কোন প্রেস প্যাসার না থাকে, কেউ যাতায়াত করতে না পারে সেরকম। উনি সেভাবে করে দিলেন, প্রায় 4.5 বিঘা জমি পাশে উনি কিনে বাউন্ডারি করে একদম দিয়ে দিলেন। এভরিথিং ইজ ফাইন, চেষ্টা করা হলো যে বাচ্চাটাকে সুস্থ করা যায় কিনা। তো সুস্থ মোটামুটি হয়ে আসলো, হয়ে আসার পরে আপনার দুর্ভাগ্যক্রমে সিটি কর্পোরেশন জায়গাটাকে অ্যাকোয়ার করলো, মানে খাস জমি হয় আর কি সরকারি খতিয়ান অনুযায়ী। তো পর্বতে অ্যাকোয়ার করে নেওয়ার পরে ওখানে আপনার মানে প্রাইভেট সেক্টরে আপনার বাসা বাড়ি তৈরি হয়। তো লজিক্যালি উনি জায়গাটা ফেস করতে পারেন না, মানে অল্টারনেটিভ রুটটা দিয়েছিলেন, ওই বাচ্চাটা নাতিটার প্রবলেম আরও বাড়তে থাকে। নাতিটার বয়স এখন প্রায় 27-28, তো এখনও পুরোপুরি ডিজেবলড, কিন্তু বিকজ অফ দোজ জিন, ভালো জিনগুলা, তারা ট্রিটমেন্ট স্টিল চালিয়ে যাচ্ছেন তাদের ফ্যামিলির কথা অনুযায়ী, কারণ কারো না কারোর উপর তো পজিটিভ অবস্থা থাকে সেফটি প্রোভাইড করার জন্য। তো জিজ্ঞেস করলে ওরা বলে যে এর এতটুকু ক্ষতি হয়েছিল, যেমন আগে তো সে পুরোপুরি নড়াচড়া করতে পারতো না, এখন সে মানে মেন্টালি ভালো, কিন্তু ফিজিক্যালি বেশ কিছু প্রবলেম আছে, হয়তো হাঁটাচলা করতে পারে না, বাট মানে মানুষের কথা বুঝতে পারে না। শুনতে উনি মারা গেছেন, হাজি সাহেব যিনি এখন মারা গেছেন। তো জায়গাটা হচ্ছে এখনো খারাপ, এখনো খারাপ বলতে আমি এক্সাম্পল দিই এরকম যে রিসেন্ট টাইমে ওনার মেজর ছেলের ছোট মেয়ের বিয়ে হয়, এটা গত বছরের 17 ফেব্রুয়ারির কথা। বিয়ের পর দিন ফ্যামিলি তো নিয়ে যায়, মানে মেয়ের বাড়িতে যেতে হয়, তো জামাই সহ গেছে মেয়ের বাড়িতে থাকার পরে। ওখানে যাওয়ার পর সারাদিন আপনার বিভিন্ন আশেপাশে যেহেতু আত্মীয়, কিছু আত্মীয় এসেছে দেখতে, আর কিছু বাসায় গিয়ে দেখা করতে হচ্ছে আর কি। দেখা টেখা করতে করতে রাত 10:30 কি 11:15 এই টাইমে আপনার বড় খালার বাসা থেকে আপনার ওই মেয়েটা এবং তার হাজবেন্ড তারা হেঁটে আসছে, ডিস্টেন্স হবে ধরেন 0.5 কিলো, মানে ওই একই এরিয়ার মধ্যেই, তো মানে ওই বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই বাড়ির মধ্যে জায়গাটা হচ্ছে আপনি ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠের মধ্যে হেঁটে আসছে। আসার সময় হঠাৎ হাজবেন্ড যে তার মনে হচ্ছে যে পুরো মাঠ ভর্তি মনে হচ্ছিল, প্রচুর মানুষ, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, হাতে টর্চ ছিল, একটু অন্ধকার, বাট সিটি কর্পোরেশন লাইট আছে, লাইট দিয়ে দেখছে না, এভরিথিং ইজ ফাইন। আপনার পুকুরের দিকে লাইট দিল, কেউ নাই, কিছু নেই, দূরে আপনার রাস্তায় লোক দেখা যাচ্ছে, সবকিছু আছে, এভরিথিং নর্মাল, বাট মনে হচ্ছে এই এরিয়াটা শত শত মানুষের ভরা। আচ্ছা, আপনার ওই শ্বশুরবাড়ির গেটের কাছাকাছি আসছে, লাইক 5-10 মিটার আগে যেটা হয়, মেয়েটার ওড়নাটা কিছু একটা টেনে ধরে, টেনে ধরে বলতে এত হার্ডলি টেনে ধরে, ও সেফটি বেল্ট বা ব্রুচ ইউজ করতো আর কি জাস্ট ওড়না ঠিক রাখার জন্য, ওটা ভেঙে মাটিতে পড়ে যায়। ও তখন ঘুরে তাকিয়ে দেখে, মেয়েটা তাকিয়ে দেখে, তার হাজবেন্ড হচ্ছে পিছনে আরো প্রায় 4-5 মিটার দূরে, আর এত দূর আপনার ওড়নাটা জাস্ট বাতাসে কেউ ধরে আছে। ও তখন ভয়ে দৌড় দেয় এবং ওড়নাটা জাস্ট থেকে যায়। আচ্ছা, এরপর হাজবেন্ডটা ওখানে থাকে, হাজবেন্ডটা ফর সাম রিজন ফ্রিজ হয়ে যায়, নড়তে পারতেছে না। কিছুক্ষণ পর আল্লাহ নাম আল্লাহর কালাম পরে দোয়া দূর পরে, মানে যতটুকু সম্ভব, তারপরে জিনিসটা শিথিল হয়। বাট এর মাঝে সে যেটা ফিল করে যে তার আশপাশে প্রচুর লোক তাকে দেখছে, অ্যাজ ইফ নতুন জামাই দেখতে আসে না মানুষ,
সেরকম তাকে দেখছে। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছে না, বাট সে ফিল করছে আশেপাশের মানুষ। তো যখন জিনিসটা শিথিল হয় তখন সে বাসায় যায় আর কি, বাসায় যে জিনিসটা ডিসকাস করে, ডিসকাস করার পরে প্রাইমারিলি কোনো কিছু জানতে পারে না। ওদিন রাতে যেটা হয়, ওদিন রাতে শোয়ার পরে তাদের যে রুমটা, রুমটা হচ্ছে বাসার একটা কর্নারে, সো দুই সাইডে আপনার জানলা আছে। এক সাইডেরটা হচ্ছে বাসার পিছনে আপনার ঈদগাহ মাঠ, আর আরেক পাশে হচ্ছে পাশে আরেক খালার বাসা, সে দুটোর মাঝে একটু ফাঁক এই। সো খালার বাসা থেকেও আপনার লাইট আসে, রাত্রেবেলা লাইট জানানো থাকে, বারান্দার লাইট, আর পিছনে ঈদগাহ মাঠে সিটি কর্পোরেশনের লাইট। রাতে যখন তারা ঘুমাচ্ছে সারা রাত, আপনার হাজবেন্ডটা খেয়াল করে যে জানালায় সাতজন আটজন মেয়ে মানুষ চুলসহ তারা উকি দেওয়ার চেষ্টা করছে, ছায়াটা দেখতে পাচ্ছে ফিজিক্যাল কোনো মানুষটা, গ্লাস কিন্তু ট্রান্সপারেন্ট, বাট ওই আলোর কারণে মনে হচ্ছে একটা ছায়া, বেশ কিছু ছায়া দেখার চেষ্টা করছে। অনেক খেয়াল করে দেখে একটা সার্টেন ছায়া, এটা হচ্ছে বেশ চুল বড় এবং চুলের মাঝে একটা গিট দেওয়া আছে আর কি। দেখে মনে হচ্ছে, মানে কার্যকলাপ দেখে মনে হচ্ছে যে শি ইজ দ্য মেইন ওয়ান, যে দেখার চেষ্টা করছে। তো যাই হোক, রাতটা কোনোভাবে পার হয়। পরবর্তীতে পরদিন সে ওই শ্বশুরবাড়িতে ডিসকাস করে জিনিসটা। তো আবার বড় খালার মেয়েকে জিজ্ঞেস করা হয় যে ইউজুয়ালি পজিটিভ অবস্থা থাকে ভালো জিন দ্বারা, তো সে বলে যে ওগুলো কোনো ভালো জিন ছিল না, অবশ্যই খারাপ জিন ছিল, তারপরেও তারা আগের দিন কোনো ক্ষতি করতে চায়নি, বাট নতুন জামাই সেটা দেখার জন্য তারা বেশি করে এসেছিল। মানে ওই জায়গাটা স্টিল নাও, এখন কিন্তু আপনার একটু প্রিসাইজ লোকেশন বলে দিই তাহলে আইডিয়া হবে আপনি, বাট নামটা বলবো না,
নাম কিছু বলতে হবে না। তবে আমি বলবো যেটা শুনছেন এটা সত্যি ঘটনা, কারণ আমি যাদের সাথে ঘটেছে তাদেরকে চিনি।
জায়গাটা হচ্ছে শহরের কোন একটা ট্রেন স্টেশনের পাশেই, মানে রাজশাহীর কোন একটা মেইন টাউনের সিটি বাইপাস এবং ট্রেন স্টেশনের পাশেই প্রাইম লোকেশনের জায়গাটা, এবং এখনো ওই জায়গাটা মোটামুটি ব্যাক ডেটেড এইসব কারণে, মানে মানুষ সহসা বাসা টাসা করতে বাড়ি করতে চায় না, অনেক খালি জায়গা আছে। এবং পাশে আমাদের ওখানে এখন মানে পুকুর রয়েছে, প্রায় 2 বিঘার মতো জায়গার উপর পুকুর রয়েছে, যেটা সিটি কর্পোরেশন আন্ডার হওয়ার পরেও সেলিং প্রাইস মাত্র 1.5 লাখ টাকা, তারপরেও কেউ কিনতে চায় না জায়গাটা।
আচ্ছা, এইরকম অবস্থা,
এইরকম অবস্থা, এখনো এরকম অবস্থা,
ভয়াবহ অবস্থা।
এবং ওই এরিয়াতে বেসিক্যালি এটা দিঘি অঞ্চল ছিল, দিঘি ছিল জায়গাটা, ওই জায়গাটার এরিয়াটাও একটা দিঘি দিয়েই নাম। দিঘিটা এখন ছোট হয়ে গেছে, আপনাকে দিঘিটার ব্যাপারে একটা ঘটনা বলেছিলাম যে অনেক সাপ এসেছিল।
হাবিব, আমি জানি যে আপনি একজন ফটোগ্রাফার, সো আমরা ওই জায়গায় একটা ছবি পেতে পারি না? মানে
অবশ্যই অবশ্যই পেতে পারি,
যদি পাই তাহলে প্লিজ আমাকে মেইল করবেন, আমরা সবাইকে ওই জায়গাটা দেখাতে চাই।
অবশ্যই,
জায়গাটা দেখালে মানুষজন আরো অনেক বেশি ইমাজিন করতে পারবে অনেক কিছু, এবং জায়গাটা হয়তো অনেকে চেনেনও, মানে এক্স্যাক্টলি আপনি জায়গার নাম উল্লেখ করলেন না, বাট ওই প্লেসটার যদি একটা ছবি পাই আমরা,
অবশ্যই
তাহলে আমরা সেটা হতে পারি। তো এই ছিল ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ হাবিব ভাই, আপনাকে স্টুডিওতে এসে আমাদেরকে ঘটনা শেয়ার করার জন্য। আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলোই SMS কিন্তু আমার কাছে আছে, এবং আমি দেখতে পাচ্ছি SMS যারা বলছেন তারা সবাই বলছেন যে বাবু ভাইয়ের ঘটনা তো ভালো লেগেছেই, থার্ড স্টোরিটা অনেকেরই ভালো লাগছে, এবং আজকের ভূত FM ভালো যাচ্ছে, এরকম অনেকেই বলছেন। যাই হোক, আমার মনে হয় যে আমার কাছে আরো একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমি পড়ে ফেলতে পারি, এবং আপনারা যদি আপনারা যারা এখন পর্যন্ত আছেন তারা নিশ্চয়ই এনজয় করছেন। আমি তার আগে একবার বলি যে কিভাবে আমাদেরকে SMS করতে হবে। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেইল করতে চান তাদের ইমেল অ্যাড্রেসটি বলে দিই, ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অবশ্যই ঘটনা না লিখে পাঠিয়ে অডিও ক্লিপ করে পাঠিয়ে দিন, অত ঘটনাটি রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিন। আর বিশেষ করে যারা দেশে রয়েছেন অনেকেই অডিও ক্লিপ পাঠান, আমি বলবো যে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় যদি আপনারা লিখে পাঠান ঘটনাটি, যদি অডিও ক্লিপের প্রয়োজন হয় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নেব। অলরাইট, আমরা চলে যাব ঘটনায়, এবং এই মুহূর্তে আমার কাছে যে ঘটনাটি রয়েছে তারা কিছু SMS পড়তে হবে। SMS এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমাকে কামরুল SMS করেছেন, এবং কামরুল SMS করে বলেছেন যে থার্ড স্টোরিটা আসলে ওয়াজ রিয়েলি নাইস। আমাকে নাদিম বলেছেন যে তার কাছে সেকেন্ড স্টোরিটা ভালো লেগেছে। রনি আমাকে SMS করেছেন, আজকে ভূত FM জমজমাট হচ্ছে। মিনহাজ বলছেন যে তিনি এবং তার ওয়াইফ ভূত FM শুনছেন। টুটুল আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে, তানভীর আমাদের সাথে রয়েছেন, সাবিনা, নিপা আমাদেরকে SMS করেছেন হালিশহর থেকে, চিরাং থেকে, আমাদেরকে হাসান SMS করেছেন টঙ্গি থেকে, এছাড়াও তন্নি আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, রাকেশ আমাদের SMS করেছেন খুলনা থেকে, ইমতিয়াজ আমাদের SMS করেছেন, তুর্য, এবং
নিহারঞ্জন বা এরকম কিছু একটা বোধ হয়। যাই হোক, এনিওয়েজ আমরা একটা ছোট্ট ব্রেকে যাবো না, আমরা ঘটনায় যাই, আমরা একটা ঘটনায় যাই, আমাদের একটা অডিও ক্লিপ রয়েছে, অডিও ক্লিপটা আমরা শুনে আসি এবং তারপরে আবারও ফিরে আসবো। আমাদের সাথে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। অডিও ক্লিপের পরে একটা ছোট ব্রেক।
Bhoot FM, the night comes alive with Grameenphone.
হ্যালো লিসেনার, আমি এসান বলছি দক্ষিণখান থেকে। তো আমি এখন যে ঘটনাটি শেয়ার করবো সেটি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। 1997 সালে তখন আমি সবেমাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়েছে। তো সিদ্ধান্ত নিয়ে দাদির বাড়িতে বেড়াতে যাব, এমনিতে সময় হয়ে ওঠে না। তো সে সময় আমার দাদির বাড়ি পাবনা জেলায় কোনো এক গ্রামে। আমরা যখন বাড়িতে যেতাম তখন আমাদের বেশ কিছু সময় লাগতো, তখন যমুনা ব্রিজ ছিল না। সকালে যদি রওনা হতাম আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল সন্ধ্যা হয়ে যেত স্বাভাবিকভাবে। তো সেদিন যখন আমি রওনা হই, ফেরিতে যখন পার হই, ফেরিটা তখন নদীর তরে আটকে যাওয়ার কারণে প্রায় 3-4 ঘন্টা সেখানেই নষ্ট হয়। তো এর ফলে আমার সেই পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 1:30-2 বেজে যায়, যেখানে বাস থামে। বাস থেকে নেমে অনেকটা পথ, মানে একটা নদী পার হইতে হয়, খেয়া নৌকা, খেয়া পার হয়ে ও পাশ থেকে প্রায় দীর্ঘ 3 মাইলের মতন পথ ভ্যান গাড়িতে যেতে হয়। এখন অনেকদিন পরে গেছি, তারপরে একা একা, এর আগে কখনো একা যাওয়া হয় নাই। তো চিন্তা করতেছি কি করবো এত রাত্রে। তো নদী খেয়া নৌকা পর্যন্ত যাই, বাজারে 1-2 দোকান যাওয়া খোলা ছিল, গ্রামের এলাকায় এত রাত্রে আসা চলাচল মানুষ থাকে না। তো সিনেমা হলের পাশে একজন মানে সিকিউরিটি গার্ডকে দেখতে পাই, গ্রাম পুলিশ। তো তার সহায়তায় তাকে জিজ্ঞেস করাতে, এমনিতেই গ্রামের মানুষ অনেকটা হেল্পফুল হয়, তো ওনাকে বলাতে যে আমি মানে ঢাকা থেকে আসছি, তো অমুক জায়গায় যাবো, অমুক গ্রামের বাড়ি। সে আমাকে বেশ কিছু মানে প্রশ্ন জিজ্ঞাসা করে যে কোথায় যাবেন, কার কাছে যাবেন। যেহেতু সে সময়টা বলে রাখা ভালো, আমাদের সে অঞ্চলটাতে মানে সর্বহারাদের একটা উৎপাত ছিল, একটা অপরিচিত ছেলে এজন্য জিজ্ঞাসাবাদ করলো অনেকক্ষণ। তো আমি বলাতে পরে বললো যে এখন কিভাবে যাবা, তো উনি আমাকে আগায় দিয়ে খেয়া নৌকা পর্যন্ত আসে। তো ওখানে খেয়া, এত রাত্রে খেয়া নৌকায়ও লোক নাই, তো উনি এক পাশেই মানে ঘাটের পাশেই থাকতো মাঝি, তো ওনাকে ডাকতে যায়, উনি এত রাত্রে আসবে না, অনেক মানে বলার পরে ওনার বাড়ি থেকে একজন আসে, এসে আমাকে মানে নদীটা পার করে দিয়ে আসে। পার করে দিয়ে বলতেছে যে এত রাত্রে আপনি কিভাবে যাবেন, আপনি তো এখন তো প্রায় 1:30-2 বাজে, কিছুক্ষণ পরে তো সকাল হয়ে যাবে, তখনই রওনা দেন। তো আমি অপরিচিত জায়গায় এইভাবে থাকতে চাচ্ছিলাম না, তো অনেক রিকোয়েস্ট করার পরে ওনাকে ম্যানেজ করি সময়, তো উনি পার করে দেয়। ওপারে যে এখন ওপার থেকে ভ্যান গাড়ির রাস্তা, এখন এত রাত্রে ভ্যান গাড়িও পাবো না, কিভাবে যাবো চিন্তা করতেছি। সে সময় মোবাইলের কমিউনিকেশন সিস্টেমটা এতটা আপগ্রেড ছিল না যে কাউকে খবর দিব যে আমাকে এসে নিয়ে যায়। তো সাহস করে নিজেই রওনা হই, যে রাস্তাটা দিয়ে যেতে হয় সেটা দীর্ঘ মাটির মানে ডিএনডি বাঁধ বলে, সে বাঁধের রাস্তা, মাঠখান দিয়ে দুপাশে বিশাল মানে যতদূর চোখ দেয় ফসলের মাঠ, যদি মাঠের মধ্যে দূরে অনেক দূরে গ্রামের ঘর দেখা যায়। গ্রামের বাড়ি যেহেতু অন্ধকার, তো যাচ্ছি যাচ্ছি এরকম রাস্তা, রাস্তাটাও সমান না, বর্ষাকাল আসলে মাটির রাস্তা, যেহেতু গরু গাড়ি চলে, ভ্যান গাড়ি চলে, তো অনেক কাকার দাগ, পায়ের গোর, মানে রাস্তাটা সমান না আর কি। তো হাঁটতেছি হাঁটতেছি দুঃখের পথ, ভয় লাগতেছে, আমি কখনোই অতটা সাহসী ছিলাম না। তার উপরে সে সময় আমাদের সেই এলাকাটাতে মানে সর্বহারাদের প্রচন্ড একটা উৎপাত ছিল, তো এই জন্য মানে বাসা থেকে খুব টেনশন করতেছিল, তো কি করবো বুঝতেছি না। তো রওনা হলাম, যাচ্ছি যাচ্ছি রাস্তা মানে অপরিচিত রাস্তা, অতটা মানে এমনিতে ঢাকাতে থাকি আমরা যারা, তারা সচরাচর গ্রামের বাড়িতে অতটা যাওয়া হয় না, অনেকে সময় করে যেতে পারেন, আমাদের অতটা যাওয়া হয় না, বাবা মা দুজনই চাকরি করে বিধায় তো সময় করে উঠতে পারি না। তো একটা মানে ব্রিজের মতো ছোট কালভার্টের মতো মানে সংযোগ সড়ক, একটা পাশ থেকে আরেক পাশে সংযোগ হিসেবে, ওটার সামনেই একটা বট গাছ, সেই বট গাছের ওইখানে যখন আসি হঠাৎ আমাকে একজন মানে কে যেন ডাকে, এই। তো আমি একটু মানে আগে পিছনে তাকাই যে কেউ না, আমি চিন্তা করি যে কে না কে ডাকতেছে, এত রাত্রে অপরিচিত আমি, এর আগে কিছু মানে খারাপ ঘটনাও শুনছি, তো আমি চিন্তা করি যে না দাঁড়াবো না, তো আমি হাঁটতে থাকি আবার এই দাঁড়া, মানে একটু রাগান্বিত স্বরে, মানে রাগ করে কাউকে যদি ডাকে কেউ এই দাঁড়া এদিকে আয়, তো আমি দাঁড়াই। দাঁড়ানোর পর আশেপাশে তো কাউকে দেখতে পাই না, তো যে পাশে যে খাল ছিল, খালের ও পাশে ও মাঠ, ফসলের মাঠ, তো আমি সেদিকে তাকাই, প্রথমে কিছু দেখতে পাই না, পরে দেখি যে একটা বোরখা পরা একটা মহিলা, কালো একটা বোরখা পরা দাঁড়ানো। তো আমি একটু রাস্তার পাশের দিকে যাই ঝুঁকে একটু দেখার জন্য আসলে কে, তো আমি যখন সামনে যাই তখন দেখতে পারি যে আসলে ওটা একটা মহিলা না, কালো একটা অবয়ব, একটা মানুষ বোঝা যায় আবার বোঝা যায় না, কাপড় দিয়ে বাতাসে শুকানোর অবস্থায় যেভাবে ভাসে সেভাবে মানে ভাসতেছে, কারণ আমি মানে বুঝে উঠতে পারি না কি। তো আমি চিন্তা করি এটা হয়তো কোনো ছায়াটা হবে, কিন্তু মানে ডাকতেছে আমার ভিতরে, মানে বুকের মধ্যে কেমন একটা মানে রক্ত ঠান্ডা হয়ে আসছে। তো আমি আবার হাঁটা শুরু করি, যখনই হাঁটা শুরু করি তখনই আবার এই তোকে দাঁড়াইতে বলছে, এই দাঁড়া এদিকে আয়। তো আমি তখন মানে একটু চিন্তা করতেছি কি করব কি করব, দৌড় দিব না কি করব। তো এমন অবস্থায় হঠাৎ করে আওয়াজ শব্দ শুনতে পাই, বেলুন মুখ দিয়ে ফুলানোর পরে মানে মুখ না বেঁধে ছেড়ে দিলে যেভাবে উড়ে যায় একটা আওয়াজ করে, সেভাবে সেটা মানে হঠাৎ করে মানে আগুন, এই দেখা যাচ্ছে এখানে আগুন কিছু দূর পর মানে ভাসতে 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 এরকম যাচ্ছে, আর একটা আওয়াজ হচ্ছে। তো এটা দেখার পরে আমার একটু মানে মানে আরো ভয় পেয়ে যায়, এখন আমি কি করবো, আমি মানে জ্ঞান হারানোর মতন অবস্থা, তো এরকম মানে দৌড় দেবো কিনা চিন্তা করতেছি। এমন সময় পাশ থেকে একজন বলে এই আপনি আসেন, পরে আমি তাকায় দেখি হঠাৎ করে যে আমার পাশে সাদা পাঞ্জাবি পায়জামা পরা একজন মুরব্বী, অনেক লম্বা দাড়িওয়ালা। তো আমি একটু সাহস পাই, যা একজনকে পাওয়া গেছে, আরে আপনি আসেন আমার সাথে। তো আমি ওনার সাথে হাঁটতে থাকি। তো উনি আমার, আমি হাঁটতেছি, উনিও আমার সাথে হাঁটতেছে, উনি বারবার আমার পিছনে পড়ে যাচ্ছে। তো আমি একটু মানে গতি কমাই ওনার সাথে হাঁটার জন্য, যতই গতি কমাই ততই দিকে মানে পিছনে পড়ে যাচ্ছে। তো আমি অনেক অনেক কথা জিজ্ঞেস করি, যেহেতু একটু আগে ভয় পাইছি, তো আমি সাহস মানে ফিরে আনার জন্য একটু কথা বলে থাকি ওনার সাথে। তো উনি কোনো কথার জবাব দেয় না, আমি হাঁটতেছি। তো হঠাৎ করে আমি মানে পিছন দিকে তাকিয়ে দেখি কেউ নেই, মানে আমি যে রাস্তাটা যাচ্ছিলাম সেটা মানে ডানে বামে কোন দিকে কোনো শাখা নাই, সোজা একটা রাস্তা যাচ্ছে। তো উনি মানে হঠাৎ করে আমি তাকিয়ে দেখি আমার সাথে কেউ নাই, আমি এতক্ষণ যে হাঁটতেছিলাম। তো আমি এইটা দেখে আর মানে আমি কি করব, আমি এরপরে আমার আর কিছু মনে নাই। তো এরপরে মানে সকালবেলা দেখি আমি পাশে এক গ্রামের এক বাড়িতে, তো আমাকে ওনারা বলতেছে যে রাত্রিবেলা এরকম ওনারা মাছ ধরার জন্য জাল ফেলছে, জাল ওইখানে আনতে যায়, দেখে যে আমি এরকম অজ্ঞান হয়ে পড়ে আছি। তো আমি তো এরপরে আমার বাড়ি থেকে আমাকে এসে নিয়ে যায়। তো এরপরে আমার মানে সেদিনের পর থেকে কয়েকদিন প্রচন্ড জ্বর থাকে। তো গ্রামের বাড়িতে ডাক্তার অতটাই ই ছিল না, গ্রাম একটু দূর থেকে ডাক্তার নিয়ে আসে, ডাক্তার ওষুধ টুষুধ দেয়। হুজুর মানে দাদি ছিল, দাদি তখন হুজুরকে নিয়ে আসে মাদ্রাসার হুজুরকে। তো হুজুরে এসে পানি টানি দেয়, পানি পড়া পানি খাই। তো উনি বলে যে এটা আসলে এখন হয়তো ভয় পাইছে কিংবা কি এমন হইতে পারে, কারণ আমার কাছ থেকে যে বর্ণনা শুনে, বলে হয়তো এটা হয়তো আমরা তো জিনে বিশ্বাস করি, জিনের অস্তিত্ব আছে আমরা জানি। তো ওই সাদা যে লোকটার ব্যাপারে আমি জিজ্ঞেস করি, তো উনি বলে যে এটা হয়তো কোনো ভালো জিনের জন্য হইতে পারে, যে সে হয়তো যে ওই বিপদের মুহূর্তে আমাকে ওই বিপদ থেকে মানে বাঁচায় নিয়ে আসছে। এই ছিল আমার ঘটনা, ধন্যবাদ সবাইকে।
FM, the night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আমরা একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি। আজকের এপিসোডটা আশা করছি আপনাদের সবার ভালো লাগছে, এবং আপনারা এসএমএস এর মাধ্যমে সেটা জানিয়েও দিচ্ছেন। আরও একবার বলি, আমাদের যে ফেসবুকে আপনারা যে পোস্ট আছে সেখানে যদি কমেন্ট করতে পারেন এবং লাইক দিতে চান, তাহলে আপনারা সরাসরি সেখানে চলে যান এবং লাইক দিয়ে কমেন্ট করুন। আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti, রেডিও ফুর্তি স্পেলিংটি হচ্ছে RADIOFOORTI, রেডিও ফুর্তি। আমরা সরাসরি এখন ঘটনায় চলে যাবো, এবং আমাদের সাথে এই মুহূর্তে এখানে উপস্থিত আছে ফার্নান। আমি সবসময় বলি যে ফার্নানের ঘটনা খুব চমৎকার লাগে, এবং আজকের এপিসোডটি আসলে বিভিন্নভাবে বিভিন্ন রকম করে সাজানোর চেষ্টা করা হয়েছে। এবং ফার্নানের কাছে একটা হসপিটালের স্টোরি আছে, হাসপাতালের ঘটনা আপনারা সবাই খুব পছন্দ করেন, সো আমার মনে হয় যে আপনারা ঘটনাটা এনজয় করবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি ফার্নানের কাছে ফার্নানের ঘটনায়।
হ্যালো লিসেনার্স, আমি ফার্নান, টরন্টোকা থেকে এসেছি। আমি এসিসিএ করছি। প্রথমে নাসির ভাইকে অনেক থ্যাংক ইউ আমাকে ভূতে ফেমে আবার ইনভাইট করার জন্য। ভূতে ফেমে আসলে আমার অনেক ফেভারিট একটা প্রোগ্রাম এবং এখানে স্টোরি শেয়ার করতে পারে আমি আসলে অনেক মানে আমার খুব ভালো লাগে আসলে। তো আমি প্রথমে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে একটা হাসপাতাল সম্পর্কিত, এবং এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন একজন ড্রাইভার, যিনি বর্তমানে একজন প্রফেশনাল ড্রাইভার, বাট একসময় সে একটা হাসপাতালে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। এবং ওনার দেশের বাড়ি হচ্ছে নাটোর, এবং উনি ওখানে কোন একটা মফস্বলের দিকে একটা ছোট হাসপাতালে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তো উনি যে হাসপাতালে কাজ করতেন সেটা হচ্ছে সেটা ছিল প্রায় তিনতল একটা হাসপাতাল, এবং মোটামুটি ওই এলাকার একটা রিকগনাইজড হাসপাতাল। তো সেই তার যেটা দায়িত্ব ছিল যে ওই থার্ড ফ্লোরে সম্পূর্ণ কেয়ারটেকারের দায়িত্ব তার ছিল, এবং সবকিছু পরিষ্কার করে হাসপাতালের প্রত্যেকটা জিনিস মানে সে করত। এবং সবচেয়ে বিশেষ ইয়াটা যেটা ছিল যে থার্ড ফ্লোরে ওখানে একটা লাশ ঘর ছিল, দেখা যেত যে লাশগুলো লাশঘরে আসত এবং লাশঘর থেকে মানে যে লাশগুলোকে বের করে নিয়ে হতো সব দায়িত্বই সে নিজেই পালন করত, যেহেতু হাসপাতালটা খুব বড় একটা ছিল না, মোটামুটি সেই কাজগুলোই সেখানে করত। তো একদিনের কথা বলবো আমি, তো সেদিন ঠিক সন্ধ্যার দিকে তাদের হাসপাতালে একটা লাশ আসে, এবং এই লাশটা ছিল একটা মহিলার লাশ, এবং সেই মহিলা ওই মেইন রোডে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং তার এত মর্মান্তিকভাবে দুর্ঘটনা ঘটে যে তার মাথার উপর দিয়ে একটা বাসের চাকা চলে যায় এবং তার মাথার একটা সাইড সম্পূর্ণ থেতলে যায়। তো এই বীভৎস লাশটাকে ওই হাসপাতালে প্রথমে নিয়ে আনা হয়, তারপরে তার ফ্যামিলির পরিচয় তখন পাওয়া যায়নি, তো বিধায় তাকে ওই হাসপাতালের মর্গে রেখে দেওয়া হয়। এবং সে আমাকে যে ঘটনাটা শেয়ার করেছেন উনি নিজে হাতেই সে লাশটাকে সেই হাসপাতালের যে লাশগুলো সেখানে নিয়ে যায়। তারপর সেদিন রাত্রে যেটা হয় যে সেদিন রাত্রে প্রচন্ড ঝড় বৃষ্টির রাত ছিল, সেটা প্রচন্ড আবহাওয়া খারাপ ছিল, এবং সেদিন হাসপাতালে যে ইলেকট্রিসিটি সেটাও মানে চলে গিয়েছিল, প্রচুর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো এই কারণে দেখা গিয়েছিল যে মানে থার্ড ফ্লোরে যে দু তিনটা যে ওয়ার্ডের যে ডাক্তাররা যারা ছিল রাতে ইমার্জেন্সি ডাক্তার যারা ছিল তারা সবাই বাড়ি চলে গিয়েছিল, এবং মোটামুটি সেই রাতের বেলা সেখানে ডিউটিতে ছিল, এবং তার সাথে ছিল ওয়ার্ডের একটা বয়, এর মানে তারা দুজনই সেই থার্ড ফ্লোরে ছিল। থার্ড ফ্লোরে আরো যে লাশের ঘর ছিল সেখানে নতুন যে লাশ আনা হয়েছিল তার সাথে আরো দুটা লাশ ছিল যেটা আরো আগের থেকে সেখানে ছিল, তো টোটাল প্রায় তিনটা লাশ ছিল, এবং তারা দুজন জীবিত মানুষ সেই থার্ড ফ্লোরে রাতের বেলা সেদিন ছিল। তো আমাকে যে ঘটনাটা শেয়ার করেছেন তিনি উনি ওখানে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন, এবং ওনার যেটা দায়িত্ব ছিল যে প্রত্যেকদিন রাতে সবকিছু ভালো মতো লাশঘরটাকে ভালো মতো লক করে তার রুমে ঘুমাতে যাওয়া। আর জায়গাটা ছিল মফস্বল একটা শহর, এবং সেখানে প্রায় হাসপাতাল থেকে লাশ চুরি যাওয়ার ঘটনাও অনেক ঘটত, এ কারণে যেটা হতো যে লাশঘরটাকে ভালো মতো লক করে তাকে ঘুমাতে যেতে হতো। এবং সেদিন ছিল প্রচুর দুর্যোগপূর্ণ একটা ওয়েদার, এবং প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল। সে যেটা করলো যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, টর্চ লাইট নিয়ে সে ভালো মতো লাশঘরটাকে ভালো মতো লক করলো, এবং লাশঘরের পাশে যে করিডোরটা সেটা দিয়ে হেঁটে সে তার রুমের দিকে গেল যেখানে সে রাতে ঘুমায়। সে যখন রাতে সেই লাশঘরটাকে ভালো মতো লক করে তার রুমের দিকে যাচ্ছে তখন হঠাৎ করে একটা শব্দ তার কানে আসে, এবং সেটা হচ্ছে মনে হচ্ছে কেউ লাশঘরের ভিতর থেকে ফিস 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 করে কথা বলছে। কিন্তু এত রাতে লাশঘরের ভিতরে কেই বা কথা বলবে, মানে লাশঘরের ভিতরে তিনটা দিব্যি লাশ পড়ে আছে আর কিচ্ছু নেই। সে অনেকদিন ধরে লাশের লাশঘরে কাজ করে আসছে কিন্তু এরকম শব্দ কখনই সে এর আগে কখন শুনিনি। সে যে সেটা ভাবলো যেটা যে সে হয়তোবা ভুল শুনছে অথবা হ্যালুসিনেট করছে, কেননা সারাদিনের পরিশ্রমের কারণে হয়তোবা ভুল হতেই পারে। সে যেটা করলো যেগুলো নয় ছয় চিন্তা বাদ দিয়ে সে তার রুমের দিকে গেল, এবং সে তার রুমে যেয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো, এবং তার সাথে ছিল ওয়ার্ডের আরেকটা ছেলে। কিন্তু কেন জানি আজকে তার বেশ ভয় লাগছে, সে এতদিন ধরে এই লাশঘরে কাজ করছে বাট কোনোদিন এরকম ভয় সে পায়নি। কেন জানি অদ্ভুতভাবে ভিতরে একটা ভয় আসছে, এর মধ্যে সেই বজ্রপাতের প্রচণ্ড শব্দ মানে একদম গা ছমছম একটা অবস্থা। এবং সে এই ঘটনাটার কথা তার পাশে শুয়ে থাকা ওয়ার্ড বয়কেও সে বলেনি, কেননা সে তাকে বললে সেও হয়তোবা ভয় পেতে পারে। সে যেটা চিন্তা করলো সে ঘুমানোর চেষ্টা করলো, এবং বেশ কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করার পরে একটু রাত যখন গভীর হলো তার কানে আরো কিছু বেশ শব্দ আসা শুরু করলো, এবং শব্দগুলো হচ্ছে এইরকম। সে লাশঘরের ভেতরে যদি যখন কোনো লাশকে নতুন নিয়ে আসা হয় তখন স্লেজারগুলো টানলে যেরকম শব্দ হয় ঠিক সেরকম শব্দ, মনে হচ্ছে লাশঘরের ভিতরে দিব্যি কেউ চলাচল করছে, ঠুকঠাক ঠুকঠাক শব্দ। সেইটা চিন্তা করে ভয় পেয়ে গেল, এবং চিন্তা করলো হাসপাতালে ইলেকট্রিসিটিও নেই যে লাইট জ্বালিয়ে ভালো মতো দেখতে পারবে। সে একসময় ভয় পাচ্ছে, আবার চিন্তা করছে সেই রাত্রে সেখানে ডিউটি দিচ্ছে, এবং এটা এমনও তো হতে পারে যে লাশ চুরির জন্য কেউ লাশ চুরি করতে আসছে। সেই জেট চিহ্ন করলো যে আমি একটা টর্চ লাইট নিয়ে সেই লাশঘরে যাই এবং দেখে আসি ভিতরে কোনো সমস্যা হচ্ছে কিনা। সে আস্তে আস্তে সেই লাশঘরের দিকে আসা শুরু করলো এবং একটা টর্চ লাইট তার হাতে ছিল। সে যখন সেই লাশঘরের দিকে আসছিল ঠিক তখনও নাকি সেই স্ট্রেচারের শব্দগুলো পাচ্ছিল, মানে মনে হচ্ছে ভেতর থেকে কেউ স্ট্রেচারগুলোকে টেনে নিয়ে যাচ্ছে এরকম কিছু শব্দ। এবং এর আগে যে ফিসফিস শব্দটা তার কানে আসছিল সেটা এখন মনে হচ্ছে তার কানের সামনে কেউ এসে ফিসফিস করে কথা বলার চেষ্টা করছে, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না তাকে ফিসফিস করে কি বলছে। সে প্রচুর ভয় পেয়ে গেল, সে তাড়াহুড়া করে দৌড়ে সেই লাশঘরের গেটের সামনে গেল এবং তালাটা খুললো। তালাটা খুলে সে লাশঘরের ভেতরে ঢুকলো। ভেতরে ঢোকার পরে দেখলো যে কোনো শব্দ নেই, কিচ্ছু নেই, তিনটা লাশ দিব্যি সেখানে পড়ে আছে। এবং সে সামনে যে লাশগুলোকে ভালো মতো চেক করলো, দেখলো যে না সবকিছু ঠিক আছে। সে যখনই সেই লাশঘরটাকে ত্যাগ করবে, মানে লাশঘরটা থেকে বেরিয়ে যাবে, ঠিক তার আগ মুহূর্তে তার কানে ভয়ানক একটা শব্দ আসত। মনে হচ্ছে কেউ যেন মানে নাক ডাকলে যেরকম একটা শব্দ শোনে গোঙানির শব্দ, ঠিক সেরকম একটা গোঙানির শব্দ। এবং সেই গোঙানির শব্দটা সেই নতুন যে আনা লাশ সেখান থেকে আসছে। সে বেশ ঘাবড়ে গেল, সে সাথে সাথে টর্চ লাইটটা নিয়ে কৌতূহল বসতে সেই লাশটার দিকে গেল। স্ট্রেচারে রাখা লাশটার কাছে গিয়ে যাওয়া মাত্রই সে তার টর্চ লাইটটা লাশের মুখে ফেললো এবং কাপড়টা সরিয়ে যেটা দেখলো যে তার লাশটার মাথা একটা সাইডে থেতলে যাওয়া এবং একটা সাইডে যে চোখটা সেটা সম্পূর্ণ তার দিকে তাকিয়ে আছে এবং লাশটা দিব্যি জোরে জোরে শ্বাস নিচ্ছে এবং অদ্ভুত একটা গোঙানি শব্দ আসছে সেই লাশটা থেকে। এটা দেখার সাথে সাথে সে প্রচুর ভয় পেয়ে গেল। সে সেখান থেকে পালানোর চেষ্টা করলো, তার হাত পা কাঁপা শুরু করলো। সে একটা সময় তার হাতে টর্চ লাইটটা ফেলে দিল এবং সে যখনই পালাতে যাবে সেই লাশটার একটা হাত তার হাত চেপে বসলো। সে অনেক ধস্তাধস্তি করলো, অনেক পালানোর চেষ্টা করলো, সে সেখান থেকে পালাতে পারলো না। কিছুক্ষণ পরপর বজ্রপাতের সেই ভয়ানক শব্দ এবং বৃষ্টির ঝড়ো হাওয়া মানে সেখান থেকে বয়ে চলছে। সে যেটা করলো যে মানে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিছুতেই সে পারলো না। এবং সে যেটা দেখলো যে সেই লাশঘরের ভিতরে বিশাল অট্টহাসির একটা শব্দ, ভয়ানক সেই অট্টহাসি। এবং সাথে সাথে সে যেটা দেখলো আরো যে পাশে রাখা দুটো লাশ সেই স্ট্রেচার থেকে উঠে বসেছে এবং ওগুলো দিব্যি অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছে এবং ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তার কাছে মনে হচ্ছিল যেন সে যেন লাশের মিছিলের মাঝখানে একটা মানুষ। এরপরে সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। এরপরে তার আর কিছু জানা নেই। ভোরের দিকে তার পাশে যে ওয়ার্ড বয় তার সাথে ঘুমাতো সে তাকে খোঁজের জন্য বের হয় এবং তাকে দেখে যে লাশঘরের ভিতরে সে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। এবং সেদিন দোতলায় কর্তব্যরত কোনো এক ডাক্তার তাকে চিকিৎসা করে, তার জ্ঞান প্রায় একদিন পরে ফেরে এবং সেই ঘটনাটা সবার সাথে শেয়ার করে। এরপরে আর কখনো সে ওই লাশঘরে যায়নি এবং সে হাসপাতালে আর কখনো চাকরি করেনি। বর্তমানে সে ঢাকায় একজন প্রফেশনাল ড্রাইভার। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ।
ফারহান, আমি একটা কথা খালি আপনাকে জিজ্ঞেস করবো যে এই ঘটনা যিনি শেয়ার করেছেন তিনি এখন কি করছেন বললেন? এখন তিনি প্রফেশনাল,
তিনি এখন প্রফেশনাল ড্রাইভার, মানে উনি আমাকে ড্রাইভার করেছেন।
হ্যাঁ, কিন্তু এক সময় তিনি
কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন এবং ওই ঘটনার পরে এক্স্যাক্টলি সেই জবটা ছেড়ে দেয়।
এটা কি ঢাকারই ঘটনা?
না না, এটা হচ্ছে নাটোরের কোন একটা মফস্বল ওখানকার ঘটনা।
আপনাকে অনেক ধন্যবাদ ফারহান, আশা করছি যে আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। এবং এরপরে আমরা আরেকটা ঘটনায় যাব, তবে তার আগে আমি জানিয়ে দিই যে আপনারা যারা আমাদের সাথে SMS পাঠাতে যাচ্ছেন নিয়মটি জানানোর থেকে বলি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যারা আমাদের ইমেইল পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm which is bhootfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে সেরা ঘটনাটি অর্থাৎ আপনার জানা বা আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সরাসরি ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের অ্যাড্রেসে। আমরা সেটা যদি সিরিয়াল হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করব, আমরা প্লে করেও থাকি, আজকেও শুনেছেন বেশ কিছু, সো চিন্তার কোনো কারণ নেই। আমরা আপনার যারা আপনারা ভাবছেন যে ফেসবুকে আমাদের সাথে বিভিন্ন আপনাদের চিন্তাভাবনা নিয়ে শেয়ার করবেন, আজকে এই ঘটনাগুলো কেমন লাগছে সেটা জানাবেন, ভূত এফএম কেমন হওয়া উচিত, আরও বেশি ভালো লাগবে আপনাদের যেমন হয়ে সেটা জানাতে চান, তাহলে আমাদের ফেসবুক ফ্যান পেজে চলে যান এবং সেটির অ্যাড্রেসটি আমি দিয়েছি www.facebook.com/radiofurti। আমাদের সাথে এই মুহূর্তে আবারও আমাদের সাথে আমাদেরকে জয়েন করলো ডিনার এবং আমরা সরাসরি চলে যাবো ডিনারের ঘটনায়। ডিনার, আপনি ডিনার এসেছে পুরনো ঢাকা থেকে, আমরা সরাসরি ডিনারের কাছে যাচ্ছি।
ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ডিনার, আমি এসেছি ইলাহাবাদ থেকে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমি আমাকে শেয়ার করেছি হচ্ছে পলাশ। তো এই ঘটনাটি আমাদের আজিমপুর কবরস্থানেরই এক গোর খবরকে নিয়ে। তো তার অসম্মতি থাকা আমি তার নামটা প্রকাশ করতেছি না, তো আমি সরাসরি তার ঘটনায় চলে যাই। ঘটনাটি আজ থেকে প্রায়
20 বছর বা তারও বেশি, 1995 এর দিকের ঘটনা। তো ওই সময় আমাদের কবরস্থানে এখন যে স্ট্রাকচার এরকম ছিল না, তখন কোনো বাউন্ডারিও তখন ওই জায়গায় ছিল না, প্লাস এখন যে আকারটা আমাদের কবরস্থানের তখন সেটা এত বড় পরিসরে ছিল না। তো ঘটনা যেদিন ঘটে সেদিন হচ্ছে যার সাথে ঘটে তিনি কবর খুঁদেন কবরস্থানে, তো তিনি একদিন মাগরিবের আজান দিবে দিবে এরকম একটা সময় উনি কবরস্থানে বসেছিলেন। তো ঠিক ওই সময় আপনার ঠিক 8টার পর আর কবর দেওয়া হতো না আজিমপুর কবরস্থানে, এখন যেমনটা 11টা পর্যন্ত ওয়েট করা হয়। তো ঠিক তখন তার কাছে একটা লাশ আসে, তো লাশটার সঙ্গে 20-25 জন লোক ছিল, তো এসে তাকে বলতে থাকে যে আমাদের এই লাশটাকে কবর দিতে হবে, আমাদের মানে কবর খুঁজে দিতে। তখন সে বলে যে দেখেন আমি তো একা পারবো না এই কাজটা করতে, নামাজটা শেষ হোক, আমার সাথে আরেকজন লোক আছে সে আসুক। তখন সে লক্ষ্য করলো যে এই লাশের সাথে যে লোকগুলো আসছে তারা খুব অস্থির হয়ে গেছে সেই লাশটাকে কবর দেওয়ার জন্য। তো সে কোন রকম নামাজ শেষ হওয়ার পর তার সাথে যারজন লোক ছিল সে আসে, তো তারা দুজন মিলে কবর খুঁজতে দেয়। তার কবরটা পরে একেবারে কবরস্থানের শেষ প্রান্তের দিকে, নিউ মার্কেটের রাস্তাটা যে দিকটা ওদিকে ওদিকটা। তো দুজন মিলে কবর খুঁজতে থাকে, তো এই সময় ওই লাশের সাথে আসা একজন রিলেটিভ তার সাথে থাকেন, তো উনি লাশ খুঁজতে করতে ওনাকে জিজ্ঞেস করেন যে আপনাদের এই লাশটা কিভাবে মারা গেছে। তো উনি লক্ষ্য করলেন যে তারা কোনো অ্যান্সার দিতেছে না এবং তারা মানে ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, তারা যথারীতি তাদের কাজ শেষ করে কবর টবর খুঁজে, তো খোঁজার পর সেখানে লাশ নিয়ে আসা হয়। তো উনি আরেকটা জিনিস লক্ষ্য করলেন যে লাশটাকে যে কবরে রাখা হবে, তো তখন একজন আরেকজনকে বলতেছিল যে আরেকজনকে নামতে, তো কেউ মানে নামতে রাজি হচ্ছিল না। তো তখন দুজন লোক নামে কবরস্থানে, কবরের ভিতরে তখন লাশটাকে যথারীতি সেখানে নামানো হয়, তো কবর টবর দেওয়া হয়, জানাজা আগেই পড়ানো ছিল। তো তারা বলতেছিল যে এখানে কোনো হুজুর পাওয়া যাবে নাকি এখন যে দোয়া পড়ানোর জন্য। তখন যে যার সাথে ঘটনা ঘটে তো সে একজন হুজুরকে ডেকে নিয়ে আসে কবরস্থানের ভিতরে, উনি থাকতেন মসজিদের ভিতরে। তো ওনাকে আনার পর ওনাকে দিয়ে দোয়া পড়ানো হয়, তো দোয়া পড়ানোর পর তারা বেসিক্যালি সেখান থেকে চলে যায়। তো দোয়া পড়ানোর পর সে হুজুরটাকে বলতেছিল যে আমার কেমন যেন একটু খারাপ লাগতেছে, আমার মানে খুব অস্বস্তি লাগতেছে, আর দোয়া পড়ানোর সময় যেন তার কাছে কেমন একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, সেদিন তারা দুজনে চলে যায়, হুজুরও চলে যায়, সেও কবরস্থান থেকে বাসার দিকে চলে যায়। তো এইভাবে প্রায় 6-7 মাস বা তারও বেশি সময় সে পার হয়ে যায়। তো বেসিক্যালি কবর দেওয়ার পর তার কবর যে মারা যায় তার রিলেটিভরা আসে কবরস্থানে, এসে তার কবরের খোঁজ খবর নেয়, কবরের পরিচিতার ব্যাপারে একটু খোঁজ খবর রাখে। তো সে যেটা লক্ষ্য করলো যে প্রায় বছরখানেকের মতো সময় হয়ে আসছিল, 8 মাস বা 9 মাস এরকম হবে, তো সে লক্ষ্য করলো যে তার কোনো রিলেটিভ আসতেছে না এবং তার কোনো খোঁজ খবর নিতেছে না। তো কবরস্থানে যে রিলেটিভগুলো আসে না যে লাশগুলো, তো সেগুলো একটু খুব তাড়াতাড়ি ভেঙে ফেলা হয় প্রায় 1 ইয়ার্স বা 12 মাস 13 মাস এরকম একটা সময়ের পর। তো এরকম একটা সময় জাস্ট কবরের যে উপরে যে স্ট্রাকচারটা থাকে সেটা ভেঙে ফেলা হয়, ভেঙে কবরটাকে নর্মালি রাখা হয় যাতে নতুন কোনো লাশ আসলে সেখানে কবর দেওয়া যায়। তো এই কাজটা করার জন্য ওই ব্যক্তিটাই যায় যে সে কবরটা খুঁজে, তো সে সেখানে গিয়ে দাঁড়া থাকে কতক্ষণ। তো উনি যখনই সেই কবরের মধ্যে কোদাল দিয়ে মানে আঘাত করতে গেলেন তখন তার কানে একটা শব্দ আসলো, সেটা হচ্ছে উনি যেটা বলেন যে মত খুদ, এটা একটা হিন্দি শব্দ, তো এর মানে হচ্ছে যে মানে খুঁদিস না। তো সে আর ওই মানে সে আসলে বাইরে কোথাও থেকে সাউন্ড আসছে কিন্তু তখন তার আশেপাশে কেউ ছিল না, তো উনি আর এটাকে নর্মালি নিলেন। তো উনি নর্মালি নিয়ে ওনার জাস্ট ওনার কাজটা শেষ করেন, উপরের অংশটুকু ভেঙে উনি রেখে দেন। তো রেখে দেওয়ার পর উনি বাসায় চলে আসেন। তো এর মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই কবর দেওয়ার পর সেই হুজুর প্রায় সপ্তাহখানেক আর কবরস্থানে আসেনি, তো উনি অসুস্থ ছিলেন, ওনার জ্বর আসছিল তখন। তো যাই হোক, এই কাজটা করার পর সে সন্ধ্যা পর্যন্ত ছিল প্রায় ঈশার নামাজের সময় উনি বাসার দিকে রওনা হন। তো উনি বাসার দিকে রওনা হয়ে যেই উনি ওনার বাসায় আসেন, তো ওনার বাসাটা আজিমপুরে ছিল। তো উনি বাসায় ঢুকে হাত মুখ ধুচ্ছিলেন, এরকম একটা সময় তাদের বাসার গেট দিয়ে ঢুকে ঠিক বরাবর দিকে হচ্ছে তাদের টয়লেটটা। তো উনি লক্ষ্য করলেন সেখানে একটা লোক বা মহিলা কেউ একজন হবে, সে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। তো সে ভাবলো যে এত বড় বাড়ি, তো হয়তো কোনো ভাড়াটিও হবে দাঁড়ায় আছে সেখানে। তো সেখানে হাত মুখ ধুয়ে সে তার ঘরে চলে যায়। তো ঘরে চলে যাওয়ার পর সে একটু চিন্তা করতে লাগলো যে আসলে কি সেটা সাদা কাপড় ছিল নাকি কাফনের কাপড় ছিল, তার কাছে একটু ওইরকম মনে হচ্ছিল। তো সে যথারীতি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ার পর সে সকালবেলা আবার কবরস্থানে আসে। তো সে তার কাজটা শেষ করে সেদিন সন্ধ্যার সময় যখন সে বাসায় ব্যাক করতেছে, তো সে যেটা দেখে তার বাসার কাছাকাছি আসার পর যে রাস্তার যে ল্যাম্পপোস্টটা ছিল সেটার আলোতে, উনি যেটা দেখেন সেটা উনি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন দিব্যি একটা লাশ কাফনে মোড়ানোর পর যেরকম একটা অবস্থা হয় সে ঠিক ওইভাবে দাঁড়িয়ে আছে, ইভিন পায়ের এদিক দিয়ে মানে বাদ দেওয়া থাকে সে বাদটা পর্যন্ত দেওয়া, শুধু তার মুখের অংশটা খোলা এবং তার নাকের মধ্যে তুলো দেওয়া ছিল এবং তার কপালে এদিকে বিশাল একটা দাগ ছিল এবং শিলি করা ছিল। তুমি এটা জাস্ট দেখার পর তুমি সেখানে সেন্স হারিয়ে ফেলেন, তো তার আর কোনো কিছু মনে নেই। তো উনি যখন তার সেন্স ফিরে তখন তিনি তার নিজেকে তার ঘরে আবিষ্কার করে। তো এটা ঘটার পর উনি খুব ভয় পেয়ে যান,
তুমি ভয় পেয়ে যাওয়ার পর তিনি কবরস্থানে একজন হুজুর ছিল কবরস্থানে মসজিদের, তাকে গিয়ে ঘটনাটা বলে যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। তো উনি তখন তাকে সাজেস্ট করে, আমি নাম বলছি না, ঢাকা শহরই একটা প্রসিদ্ধ মাজার আছেন ঢাকা শহরে, তো উনি বলে যে সেই মাজারের একজন খাদেম তার নাম বলে দেয় তাকে, তুমি তার সাথে গিয়ে তোমার সমস্যা কথা তাকে বলতে পারো, দেখো কোনো কাজ হয় নাকি। তো উনি তখন থেকে ফিল করতে লাগলেন যে উনার পিছনে পিছনে কেউ হাঁটতেছে এবং উনি কারো উপস্থিতি তার সঙ্গে সব জায়গায় উনি যেখানে যাচ্ছেন সেখানে উপস্থিতি অনুভব করছেন। তো এরকম একটা সমস্যা উনি পড়ে যান, উনি ঠিক মতো কবরস্থানে কাজও করতে পারতেছিলেন না। তো যাই হোক, উনি একদিন সময় করে সেখানে যান সেই মাজারটায়। তো মাজারে যাওয়ার পর উনি খাদেমকে খুঁজে বের করেন। তো খাদেমকে খুঁজে বের করার পর সেই খাদেম ওনাকে চিনতো না। তো সেই খাদেম তাকে দেখার পর সঙ্গে সঙ্গে বলে দেয় যে তুমি তো একা আসোনি, তোমার সাথে আরো একজন আসছে। তো এটা শুনে সে খুব মোটামুটি ঘাবড়ে যায় যে এটা কি বলতেছে। তখন সেই খাদেম তার কাছে বসে, তো বসার পর তার মুখ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে, তো শোনার পর খাদেম তাকে একটা তাবিজ দিয়ে দেয় যে এই তাবিজটা তুমি সবসময় তোমার হাতে রাখবা, ইনশাল্লাহ আশা করি আর কোনো সমস্যা হবে না। তো সে সেখান থেকে সেই তাবিজটা হাতে নিয়ে চলে আসেন। তো তারপর প্রায় বছরখানিক বা তারও বেশি সময় চলে যায়, তার আর কোনো সমস্যা হয় না। তো এরকম একটা সময় তার হাত থেকে সেই তাবিজটা কোনো কারণবশত হারিয়ে যায়, অনেকটা সময় পার হয়ে গেছে এবং সে মানে ভুলেও গেছে যে তার সাথে এরকম একটা ঘটনা ঘটছিল। তো তার সাথে যেটা হয় যে তার সাথে সেই প্রবলেমটা আবার শুরু হয়। সে রাতে এরকম স্বপ্ন দেখতে শুরু করলো যে সেই লাশ, সেই লাশটাকে সে আবার দেখতে শুরু করলো এবং তার সে যখন কবরস্থানে আসতেছে সকালবেলাও ইভেন এমন হচ্ছে যে তার মনে হচ্ছে যে তার পিছনে পিছনে কে একজন হাঁটতেছে। তো সেই ওই লোকটা যেটা করলো যে উনি আবার সেই মাজারে গেলেন। তো মাজারে যাওয়ার পর সেই খাদেমকে আবার বললেন, প্রায় এটা দেড় বছর পরের ঘটনা, যে আমার সাথে আবার সেই একই সমস্যা আবার হইতেছে। তখন সে খাদেম বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি মাঝারে থাকো, তুমি কোথাও যেও না, এখানে থাকো। তো উনি তাকে সেখানে রাখার পর তাকে বলে যে মাজারের গোসলখানার ওখানে যে গোসল করতে, এখানে একেবারে পাক পবিত্র হয়ে গোসল করে বসে থাকতেন। তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, উনি গোসল করে সেখানে ওয়েট করতেছিলেন। তো ওই খাদেম তাকে নিয়ে একটা ঘরে প্রবেশ করেন। তো উনি ঘরে প্রবেশ করার পর তাকে বলেন যে তোমার সাথে যে একজন কথা বলবে তুমি শুধু তার প্রশ্নের উত্তরগুলো দিবা, আর উনি কোনো প্রশ্ন করা ছাড়া তুমি কোনো কোনো কিছুর অতিরিক্ত কথা বলবো না। আর উনি এই ফাঁকে যেটা করে সেটা হচ্ছে একটা কাগজের মধ্যে তার নামটা, ওই লোকটার নামটা আরবিতে লিখে তার হাতে দেয় এবং দিয়ে বলে যখন তোমার হাত থেকে এটা চাওয়া হবে তখন তুমি এটা তাকে দিবা। তো সে বসে থাকে, তারা দুজন সেই রুমের মধ্যে, ওই খাদেম আর ওই লোকটা যিনি যার সাথে ঘটনাটি ঘটেছে। তো প্রায় 10-15 মিনিট সময় হয়ে গেছে, রুম পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। তো কোনো কিছুর উপস্থিতি তিনি লক্ষ্য করছেন না, কিন্তু ঠিক 20-25 মিনিট এরকম সময় হওয়ার পর উনি লক্ষ্য করলেন যে ওনার পিছনে প্রায় 15-20 জন মানে লোক এসে তার পিছনে বসছে। তো উনি এরকম একটা ফিল করতে লাগলেন। তো উনি তারপরে যেটা ফিল করলেন সেটা হচ্ছে যে তার পিছন দিক থেকে একটা গরম বাতাস তাকে পাস করে ঠিক তার সামনে এসে বসলো। তো সেখান থেকে যে কথাটা আসতেছে যে এসার পর ওই লোকটার উপরে যে ভাটটা আসে, যে জিনটা আসে, সে তাকে এসে তাকে সালাম দেয়, সালাম দিয়ে তার কাছে তার প্রবলেমগুলো শুনতে চায়। তো সে তাকে তার সমস্ত ঘটনাগুলো খুলে বলে। তো খুলে বলার পর যে জিনটা ওইখানে আসে, তো সে বলে যে তোমার নামটা আমাকে লিখে দাও, যেহেতু নামটা তার আগে থেকে লিখা ছিল তার হাতে। তো সেই কাগজটা উনি ওই জিনের হাতে দেন। তো জিনের হাতে দেওয়ার পর উনি বলেন যে তোমার সমস্যাগুলো আশা করি ইনশাল্লাহ এরপর আর কোনো হবে না, এই সমস্যাগুলো হবে না। তো ঠিক কোনো কথা নাই, রুমটা পুরো ফুললি সাইলেন্ট। ঠিক 5-10 মিনিট পর সেই খাদেম উঠে রুমে লাইট জ্বালায়। তো লাইট জ্বালানোর পর উনি বলে যে আমার উপরে যে আসছিল তিনি হচ্ছে মোটামুটি জিনদের মধ্যে খুবই শক্তিশালী একজন জিন এবং উনি বিচার করতে পারেন অনেকের। কোনো জিন যদি কোনো প্রবলেম করে উনি তখন এগুলোর বিচার করতে পারেন। তো তারপর যেটা হয় যে উনি সেখান থেকে চলে আসেন এবং চলে আসার পর তাকে সেই খাদেমটা বলে দেয় যে আপনি আপনার বাসা যাওয়ার পর আজকে রাতের বেলা যখন ঘুমাবেন আপনি সকালবেলা দেখবেন যে আপনার বাসায় কোনো একটা মৃত কাক পড়ে আছে। তো উনি যথারীতি ওনার বাসায় চলে আসেন এবং উনি সকালবেলা ঠিক সেম দেখতে পায় যে ওনাদের বাসার চিন গেটটার সামনে যেখানটা উনি ওকে দাঁড়িয়ে থাকতে দেখেন সেখানে একটা মৃত কাক দেখতে পায় এবং চারপাশে অনেক কাক গাছের মধ্যে মানে বসে আছে। তো তখন সে খাদেম তাকে একটা কথা বলে যে ওই লাস্টার যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে ওনাকে যেখানে জানাজা পড়ানো হয়েছিল সেখানে তার জানাজাতে কোনো একটা সমস্যা হয়েছিল এবং এই সমস্যার কারণেই তার সাথে এই প্রবলেমগুলো হয়।
আপনাকে অনেক ধন্যবাদ দিনার আপনার ঘটনার জন্য এবং আশা করছি আপনাদেরও ভালো লেগেছে এই ঘটনাটি। আর যারা আমাদের এসএমএস করছেন তাদেরকে বলি যে আপনাদের এসএমএস আমরা পাচ্ছি। আজকে ঘটনা একটু প্রেশার আছে, আস্তে আস্তে ইনশাল্লাহ পড়ে ফেলবো। ঘটনার নিয়মটি আমি আপনাকে এসএমএস পাঠানোর নিয়মটি বলে দিই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আর এই মুহূর্তে আবারও ফার্নানকে নিয়ে আসলাম। ফার্নান একটা ছোট্ট ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা একটু শুনবো। এবং ফারহান প্লিজ আপনার এই ছোট ঘটনাটা আমাকে একটু প্লিজ বলেন।
আমার যে ঘটনাটা এখন শেয়ার করবো সেটা হচ্ছে নোয়াখালী জেলার মাইজদির একটা ঘটনা। ঘটনাটা শেয়ার করেছেন আমাকে শরীফ। তো এই ঘটনাটা এক্স্যাক্টলি ওনার বাবার সাথে ঘটেছিল এবং ওনার বাবা একদিন আরেকটা কথা বলবো এখানে আমি, যে ওনাদের ওই এলাকাতে একটা দিঘি ছিল, সেটার নাম ছিল জোড়া দিঘি এবং এই দিঘিটা অনেক সুপরিচিত ছিল ঠিক তখনকার সময়। এবং ঘটনাটা প্রায় অনেক আগের, প্রায় 20 বছর তো হবেই মিনিমাম। তো ওই সময়কার ওই সময়ে এই দিঘিটাকে সবাই জোড়া দিঘি নামে চিনত, কারণ এই দিঘিটার মাঝখানে ছিল মেঠো পথ এবং দুপাশে ছিল পানি। তো এই কারণে সবাই এটাকে জোড়া দিঘি নামেই চিনত। এবং এই দিঘিটার আরো বেশ কিছু পরিচয় ছিল, সেটা হচ্ছে যে অনেকে বলতো যে এই দিঘিতে নাকি বুড়ি থাকে, আবার অনেকে বলতো যে এই দিঘিতে জিনেদের মানে জিনেদের বসবাস আছে, এরকম অনেক কথাই তারা শুনতো। আবার অনেকে দেখতো যে দিঘির এপার থেকে ওপারে খালি নৌকা এপার থেকে ওপারে চলে যায়, এরকম অনেক ঘটনাই সেখানে প্রচলিত ছিল। আর আরেকটা কথা ছিল যে ওই দিঘিতে কখনোই কোনো মাছ জন্মাতো না এবং কেউই ভয়ে সেই দিঘিতে গোসল করতো না। প্রত্যেক বছরই একটা সময় নির্দিষ্ট সময় ওই দিঘিতে এক একটা মানুষের লাশ পাওয়া যেত, কিন্তু এই লাশগুলো কাদের ছিল এবং কেই বা ছিল তারা, সেটার কখনোই কোনো হদিস পাওয়া যেত না। সে কারণে প্রায় অনেক ওখান থেকে মানুষ হাঁটা যাওয়াটাই হাঁটা চলাটাই বেশ বন্ধ করে দেয় ভয়ে। তো একদিন আমাকে যে ঘটনা শেয়ার করেছেন তার বাবা, তার মানে তাকে হাটে যেতে যাওয়ার কথা ছিল, হাট বসেছিল এবং সে হাটে যায় এবং গ্রামের হাটগুলো যখন বসে তার ঠিক খুব তাড়াতাড়ি সেগুলো আবার শেষ হয়ে যায়। তো হাট থেকে ফিরতে ফিরতে হঠাৎ করে মাঝপথে তার এক বন্ধুর সাথে তার দেখা হয় এবং কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে যায়। তো তখন তার চিন্তা হয় যে বাড়ি ফিরতে হবে, কিন্তু বাড়ি ফিরতে তো অনেক সময় লেগে যাবে। সে যেটা চিন্তা করলো যে তাকে শর্টকাট বেরিয়ে গেলেই বেটার হয় এবং সেই শর্টকাট রাস্তাটা ছিল জোড়া দিঘি সেই মেঠো পথ। সে বেশ সাহসী ছিল এবং সে চিন্তা করলো যে না আজকে সেই মেঠো পথ দিয়ে যাবো, যাই হোক কোনো সমস্যা হবে না, এই মেঠো পথ দিয়ে আজকে যাবো সময় বাঁচানোর জন্য। তো সেই মেঠো পথটা দিয়ে জোড়া দিঘির সেই পাড় দিয়ে সে হাঁটা শুরু করলো এবং বেশ কিছু দূর হেঁটে যাওয়ার পর সে জোড়া দিঘির যখন সে ক্রস করে শেষ হয়ে যাবে দিঘিটা, ঠিক তখনই তার চোখে একটা মানুষকে সামনে পড়লো, তার মুখোমুখি দাঁড়িয়ে আছে। সে অন্ধকারে ঠিক মতো ভালো মতো দেখতে পেল না। সে যখন একটু সামনে দিয়ে এগুলো সে দেখলো যে এটা হচ্ছে তার নিজের বাবা, অর্থাৎ আমাকে যে ঘটনাটা শেয়ার করেছেন তার দাদা। এবং উনি ওনার বাবাকে দেখার সাথে সাথে ওনার বুকে একটু সাহস আসলো। উনি তার বাবাকে দেখে বললেন যে বাবা তুমি এখানে কি করো? তখন তার বাবা বলল যে তোমার আসতে দেরি হলো দেখে আমি তোমাকে খুঁজতে বের হয়েছি। এবং তার বাবা বলল যে তুমি আমার পেছন পেছন হাঁটা শুরু করো। আর কিচ্ছু তাকে বললো না, সে ঠিক তার বাবার আর বাবার পেছন পেছন হাঁটতে শুরু করলো। কিন্তু অবাক বিষয়ে তার বাবা উল্টো পথে হাঁটছে, অর্থাৎ সেই জোড়া দিঘিটার দিকে আবার যাচ্ছে, জোড়া দিঘির পাড়ের দিকে আবার যাচ্ছে, কিন্তু তাদের বাসা হচ্ছে তার পেছনের দিকে। সে তার বাবাকে অনেকবার ডাকলো যে বাবা তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ, কিন্তু কোনো কথার অ্যান্সারই তার বাবা দিচ্ছে না এবং কোনোভাবেই সে তার বাবার যে গতি সেটাকে অতিক্রম করতে পারছে না। ঠিক একটা সময় জোড়া দিঘির যে ঘাটলা সেই ঘাটলাটার সামনে এসে তার বাবা হঠাৎ করে ভ্যানিস্ট এবং তার বাবার পরিবর্তে সে দেখলো যে তিব্বি সেই ঘাটলা সিঁড়িতে একটা লাশ কাফনে মোড়ানো অবস্থায় রেখে দিলে যেরকম দেখাবে ঠিক সেরকম একটা লাশ সেই জোড়া দিঘির পাড়ে পড়ে আছে, ঘাটলায় পড়ে আছে। এটা দেখার পর সে বেশ ভয় পেয়ে গেল এবং সেখান থেকে এক দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করল। এবং সে যখন দৌড়াচ্ছিল সুরা কালাম যা পারত সে মুখ দিয়ে বলছিল এবং আল্লাহকে ডাকছিল যে কোনোভাবে যাতে এখান থেকে রেহাই পাওয়া যায়। সে যখন দৌড়াচ্ছিল তার মনে হচ্ছিল যে তার পেছন পেছন আরো প্রায় 10 থেকে 20 জন লোক দৌড়াচ্ছে। একটা পর্যায়ে হঠাৎ করে সে উল্টে পড়ে গেল, মনে হচ্ছে কোনো কিছু তার পায়ে বেজে সে মানে সামনের দিকে উল্টো ভাবে পড়ে গেল। এবং সে যখন পড়ে যাওয়া অবস্থায় পেছনের দিকে লাগালো, সে দেখলো যে মানে তার পায়ে যে জিনিসটা মানে লাগার কারণে সে যে পড়ে গেল সেটা হচ্ছে একটা মানুষের কাটা মাথা এবং সেটা সম্পূর্ণ রক্তাক্ত ছিল এবং তার নিজের পায়েও প্রচুর রক্ত লেগেছিল। এটা দেখার সাথে সাথে সে একদম সেন্সলেস হয়ে যায় এবং এর পরে বাসার যারা যারা ছিল তাকে খোঁজার জন্য বের হলে তাকে সেই জোড়া দিঘির পাড়ে অজ্ঞান অবস্থায় পায়। তারপরে সে অনেকদিন অসুস্থ ছিল এবং বেশ কিছুদিন অসুস্থ থাকার পর যখন সে নর্মাল হয় তখন সে যেটা বলে যে তখনও মানে যখন সে সুস্থ হয় তখন সে মাঝে মাঝে সেই জোড়া দিঘির পাড়ে চলে যেত এবং সে নাকি বলতো বাসার মানুষকে কে যেন তাকে জোড়া দিঘির পাড়ে এখনও তাকে ডেকে নিয়ে যায়, কিন্তু বাসার মানুষ দেখতো যে আসলে কেউ তাকে ডাকে না, সে নিজে নিজেই চলে যায়। আর অনেক ধরনের উল্টাপাল্টা সে কথা বলতো এবং বিশেষ করে তার বাবাকে সে কখনোই বিশ্বাস করতে পারতো না, বাবাকে দেখতেই সে ভয় পেত এবং বলতো যে তুমি আসলে আমার বাবা না। এই ছিল ঘটনা। এই জোড়া দিয়ে এখন আছে কিনা জানি না, তবে এই জোড়া থেকে স্মৃতিগুলো এখনো সেখানকার মানুষ বহন করে চলেছে। থ্যাংক ইউ,
অনেক ধন্যবাদ ফার্নান আপনাকে। এবং আমরা একটার পাঠের আন্দোলন ঘটনা শুনছি রাত মোটামুটি আজকের এপিসোডের শেষের দিকে আমরা আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে আছেন তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। আবারও ফিরে আসবো একটু পরেই, এখন একটা ছোট্ট বিরতি দিচ্ছি। অবশ্য স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Bhoot FM, the night comes alive with Gramophone.
ব্রেকের পরে আবারও ফিরে এলাম। আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল সাথে আছি, বুঝতেই পারছেন, এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। যাই হোক, এই মুহূর্তে আবারও বাবু ভাই আমাদের সাথে জয়েন করছেন। বাবু ভাইয়ের ঘটনায় যাওয়ার আগে আমি ঠিক মনে করতে পারছি না, মাঝে মাঝে আমার এরকম বেশ কিছু ঝামেলা হয়, আমি মনে করতে পারছি না যে এই ঘটনাটা আমি আগে কখনো পড়েছি কিনা। বাট ঘটনাটা বারবারই আমার মনে হচ্ছে আমি পড়ি নাই, আবার মাঝে মাঝে মনে হচ্ছে পড়েছি। মানে এক একটা ঘটনা আমরা অনেকবার করে পড়ি, যে জন্য মনে হয় যে কোনটা শেয়ার করেছি কোনটা শেয়ার করছি মনে থাকে না। এই ঘটনাটা আমি একটু পড়ে ফেলি, যেভাবে লিখেছেন সেভাবে লিখছি পড়ছি। মোহাম্মদ পায়েল, বর্তমান ঠিকানা মাস্কট, ওমান। হ্যালো রাসেল ভাই, আমি জানি আপনি অনেক ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালোর দলে। আমি পায়েল বলছি, আমি বর্তমানে ওমান প্রবাসী। দেশের বাইরে থাকার সত্ত্বেও আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আল্লাহ রহমতে ওমানে একটা ভালো ব্যবসার সাথে জড়িত আছি। আমার জন্মস্থান কুমিল্লা জেলার মোগলটুলি এলাকায়। কুমিল্লার অধিকাংশ মানুষ আমাকে পায়েল ডিজেল হিসেবে চেনে এবং জানে। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, এটা আমার সাথে ঘটেছিল 2012 সালে। আমি আজও পর্যন্ত সেই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি, আগে কখনোই এমন ঘটনা আমার সাথে ঘটেনি। 2012 সালের শুরুতে আমার খালা ইতালি থেকে দেশে আসেন। তিনি দেশে আসার আগ মুহূর্তে আমরা কুমিল্লার কোনো একটা জায়গায় তার জন্য একটি পুরাতন বাড়ি সহ ক্রয় করে ফেলি। বাড়িটির বর্ণনা এমন, বাড়িটি মোটামুটি বড়, এর মধ্যে দুটি বড় রুম এবং একটি কিচেন রুম। বাড়িটির ভেতরে ঠিক গেট পেরোলেই একটা বড় আমড়া ফল গাছ ছিল এবং যেটাতে প্রায় সবসময় ফল ধরত। আমার খালু ব্যবসার কাজে ব্যস্ত থাকা ইতালি থেকে এই বছর দেশে আসতে পারেনি, তাই আমার ছোট খালা ও তার দুইটা পিচ্চি বাচ্চা নিয়ে সেই বাসায় একা থাকে। আমিও সেই বাসায় মাঝে মাঝে থাকতাম, কিছুদিন ভালোই কাটছিল। একদিন আমার ছোট খালা তার বাসার চাবি আমার কাছে দিয়ে তিনি তার শ্বশুর বাড়ি বেড়াতে গেলেন। আমি বাসা খালি থাকবে ভেবে সেদিন রাতে ছোট খালার বাসায় ঘুমোতে গেলাম। আমি যেই রুমটাতে ঘুমাতাম সেই রুমে আমার খাটের পাশে ছিল একটা বড় ডাইনিং টেবিল, টেবিলের ঠিক পাশে ছিল জানালা এবং জানালার বাইরে ছিল সেই আমড়া গাছটি। আমি রীতিমতো রাতের খাওয়া দাওয়া সেরে ছোট খালার বাসায় চলে আসলাম। তখন সময় প্রায় রাত 11:30। খালার বাসায় কম্পিউটারে কিছুক্ষণ গান শোনার পরে আমার তন্দ্রা চলে আসে, আমি লাইট অফ করে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। আমি রীতিমতো ঘুমিয়ে গিয়েছি, রাত অনেক হয়ে গিয়েছে, আমি তখন প্রায় গভীর ঘুমে। হঠাৎ ঘুমের মধ্যে আমি অনুভব করি কিছু একটা ভারী জিনিস এসে আমার বুকের উপরে দপ করে বসছে, আর ওই মুহূর্তে আমার ঘুম ভেঙে যায় এবং আমি কাপড় মোড়ানো এবং সেটি আমি দেখতে পাই আমার বুকের উপর যে জিনিসটি বসে আছে সেটি গায়ে ধপধপে সাদা কাপড় মোড়ানো এবং সেটি একটি মানুষ যাকে আমি চিনি না, কখনো দেখিনি। সেই চেহারাটা এমন ছিল যে একটি পুরুষ আকৃতির এবং সেটিকে দেখেই মনে হচ্ছিল যে একটি জীবন্ত লাশ যেন আমার দিকে তাকিয়ে আছে এবং বিড়বিড় করে কি যেন আমাকে বলছে। যেহেতু আমি ঘুমোতে যাবার সময় আমার ঘরের সমস্ত লাইট অফ করা ছিল, তাই আমি ওই জিনিসটাকে অন্ধকার ঘরে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি যখনই পুরো ব্যাপারটা বুঝে উঠি যে আমার ওপরে আজ কোনো অশুভ শক্তি ভর করেছে, আমি ভয় পেয়ে ঘর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমি যেন আমার সমস্ত শক্তি দিয়েও এক বিন্দু নড়াচড়া করতে পারি। এরই মধ্যে আমি লক্ষ্য করি যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং আমার রুমের দরজা ও জানালা খোলা। তখন আমি সাহস করে কিছু একটা সুরা মনে মনে পড়তে শুরু করি এবং তখনই সেই জিনিসটা এক লাফে আমার বুকের ওপর থেকে জানালার পাশে ডাইনিং টেবিলের উপরে চলে যায়। আমি যেন তখন আমার শরীরের সমস্ত শক্তি ফিরে পেলাম। আমি লক্ষ্য করলাম যে সেই জিনিসটা আবার চেষ্টা করছে আমার কাছে আসার জন্য। তখন আমি সুরা পড়তে পড়তে একটু সাহস করে আমার খাটিয়ার নিচে রাখা দাঁ দিয়ে সেটাকে তাড়ানোর জন্য একটা জোরে ভেঙচি দিলাম। তখনই সেই জিনিসটা জানালার ক্রস করে বাইরে গিয়ে আমাকে আবার বিড়বিড় করে কি যেন বলছে, আমি কিছুই বুঝতে পারছিলাম না। এরপর আমার আর কিছুই খেয়াল নেই। সকালে যখন আমার ঘুম ভাঙে, আমি বিছানায় ছিলাম এবং আমার দরজা জানালা সব বন্ধ ছিল, কিন্তু আমার রুমের মেঝেতে সেই দাঁটা পড়েছিল এবং আমি বাইরে গিয়ে দেখতে পাই যে আমার জানালার পাশে ঠিক সেই আমড়া ফলের গাছটার নিচে একটি মানুষের অনেক বড় বড় দুটি পায়ের ছাপ। সেদিনটা আমি ভয়ে ভয়ে কাটিয়ে দিই এবং ঘটনাটা কাউকেই জানাইনি। এর পরের দিন আমার ছোট খালা চলে আসে, তারপরে আর কখনো এমন কোনো কিছু অনুভব করিনি। কিন্তু আজও যখন আমার এই জিনিসটার কথা মনে পড়ে তখন শরীর যেন ভয়ে ঠান্ডা হয়ে যায়। আমি আজও সেই অদ্ভুত জিনিসটিকে ভুলতে পারিনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন এবং অবশ্যই পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম এবং আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের ঘটনায়। বাবু ভাই, আপনার নেক্সট ঘটনা।
থ্যাংক ইউ রাসেল ভাই। এই স্টোরিটা আমার কাছে শেয়ার করেছেন সাকিম হোসেন। সে প্রায় ভূতেভূমি এসছেন এর আগে কয়েকবার। তো এই স্টোরিটা হচ্ছে ওর নানার মামার ঘটনা, ওনারা যাকে বড় আব্বা বলেন। ঘটনাটা হচ্ছে যশোরের কোন একটা এলাকার ঘটনা। তো সময়টা ছিল অনেক আগের সময়। তো ওই সময় আপনার গ্রাম এত মানে শহরের রূপ পায়নি আর কি, আলো এবং লাইটিং খুব একটা হয়নি ওই সময়। তো ওর বড় আব্বা সাথে আরো ফ্যামিলির আরো দু একজন ছোট মানুষকে নিয়ে তারা গিয়েছিল মাছ ধরতে আর কি। তো মাছ ধরতে গিয়েছিল এরকম বিকালের দিকে আর কি, দুপুর পরে আর কি। তো দুপুর থেকে প্রায় বিকালের পর পর্যন্ত, পড়ন্ত বেলা পর্যন্ত তারা মাছ ধরে। এই সময় বেশ মাছ ওঠে, অনেক মাছ তারা কালেক্ট করে। সেখানে কালেক্ট করে জমানোর পর এক সময় দেখে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে স্কেটিং ডার্ক, সূর্য ঢেলে গেছে একদিকে এবং বেশ মেঘ করছে আকাশে। তো তার বড় আব্বা বলে মাছ তো পাওয়া গেছে, আরো মাছ পাওয়া যাবে, তো এক কাজ কর, তোরা বাতি নিয়ে আয়, অন্ধকারে তো আর দেখা যাবে না। তো ওই সাথে যে দুজন ছিল ওরা বাতি আনতে চলে গেল। তো উনি একলা ওখানে বসেছিলেন, তো বসে আছেন, উনি অন্ধকার গণে আসতেছে। উনি তাকায় দেখতে দেখতে এক সময় দেখে যে মানে আপনার সূর্য ডুবে যাচ্ছে, মেঘ এসে জড়ো হচ্ছে। এর মধ্যে উনি দেখে দূরের মাঠে, বেশ দূরে, মানে বেশ অস্বাভাবিক লম্বা, মানুষের থেকে বেশ খানিকটাই লম্বা হবে, মানে মানুষ সাধারণত এতটা লম্বা হয় না, লাইক 9-10 ফিট হাইট, একটা মানুষ। এবং সে মানুষটার মুখটা হচ্ছে আপনার পাখির মতো, এবং মানে বেশ পাখির মতো মুখ, মনে হচ্ছে ডানা আছে, এরকম একটা লম্বা জিনিস হেঁটে হেঁটে আসতেছে সে মাঠের ভেতর দিয়ে। এবং বারবার ওই যে আপনার মেঘ যখন সরে যায় তখন একটা আবছা আলোতে আরো ভালো মতো বোঝা যায়। তো এরকম আস্তে আস্তে সেই জিনিসটা আপনার ঠিক আপনার সেই নদীর পাড়ে যেখানে ওরা জাল ফেলে মাছ ধরছিল, জমা রাখছে, ওই জায়গায় এসে আস্তে আস্তে ছোট হতে হতে শুরু করলো, মানে তার হাইটটা কমে যেতে শুরু করলো, করে ঠিক মানে খুব খাটো হয়ে গেল এবং একটা মানুষের মতো আকৃতি নিয়ে সে হামাগুড়ি দিয়ে মানে হাঁটুর মধ্যে হাঁটু মুড়ে বসলো। বসে সেই মাছের যে এইখান ওখান থেকে মাছ খাওয়া শুরু করলো। তো উনি বেশ দূরে বসে উনি খুব হতভম্ব হয়ে গেলেন, যে ভয়ও পাইছেন অনেক, যে এরকম একটা উদ্ভট জিনিসও দেখেনি ওকে, এবং অনেক ভয় পেয়ে উনি মানে মানে হতবিহ্বল হয়ে গেছে, মাছ খেয়ে ফেলতেছে ওখানে। উনি যেটা করলো, উনি একটা সিগারেট ধরালো, বিড়ি, যেটাকে গ্রামের মতো বিড়ি, উনি বিড়ি ধরালো। যদিও বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, তবে গল্পের বইটা বলা লাগতেছে। তো যেটা করলো আর কি, উনি একটা বিড়ি ধরালো। তো ওই বিড়ি ধরায় উনি দেখতেছে, তখন হঠাৎ করে তাকে দেখে জিনিসটা নাই ওখানে, আবার উনি দেখতেছে যে জিনিসটা ওখানে আছে, মানে জিনিসটা ওনার চোখে বারবার আসছে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তো বেশ ভয় পাইছে উনি। এরকম সময় দূর থেকে দেখলো যে উনি যাদেরকে পাঠিয়েছিল লাইট নিয়ে আসে, তারা ফ্ল্যাশ লাইট নিয়ে অতি দূর থেকে আসতেছে এবং আলো মারতেছে। ফেলে দেখার পর আলোটা যখন কাছাকাছি আসছে তখন দেখে ওখানে কিছুই নেই, জায়গাটা পুরো আপনার শূন্য। তো এটা দেখে উনি যেটা করে, উনি বলে ফ্ল্যাশ লাইট নিয়ে ওদেরকে বলে আই টর্চ দে নিয়ে উনি সামনে যায়, সামনে যেয়ে লাইট মারে। লাইট মেরে ওই জায়গায় যেয়ে দেখে যে মাছ যেরকম ছিল সেখান থেকে কিছু মাছ হয়তো কমে গেছে, ওরকম নাই, বাট যে কটা ছিল উনি বলে আজকে আর মাছ ধরা লাগবে না, চলো আমরা চলে যাই এখান থেকে। তো ওই মাছ যেগুলো ছিল সেগুলো নিয়ে উনি রিটার্ন করে ঘুরে আসতেছে। তো যখন যাওয়ার পথে যারা আপনার ওনার সাথে ছোট যারা ছিল, তারা বয়সে অপেক্ষাকৃত কম এবং তারা ওনার থেকে ইয়াং, তো ওনার আগে হাঁটতে দিত উনি, তো ওরা হাঁটতেছে আগে উনি পেছনে। তো হাঁটতে হাঁটতে ওনার হঠাৎ মনে হচ্ছে যে পিছনে কিছু একটা আসতেছে। এই অবস্থায় উনি পিছন ফিরে তাকাইছে, তাকায় দেখে যে কয়েকটা বেড়াল, মানে কালো রঙের প্রায় 5-7টা বেড়ালের মতো ওনাকে ফলো করে করে আসতেছে। তো এটা দেখে উনি এবং প্রচন্ড দুর্গন্ধ, একটা বিচ্ছিরি একটা দুর্গন্ধ উনি পাচ্ছে। তো এটা পাওয়ার পর উনি ভয়ে ওই ছেলেদেরকে বলতে গেছিল একবার, তো তারপর উনি সাহস করে বলে না, যে বলার পর ওরা আবার কিছু থেকে ভয় না পায়। তো উনি আবার একটু পরে যখন তাকাইছে, তাকায় দেখে ওখানে কিছু নাই কিন্তু গন্ধ আসতেছে। তো উনি হেঁটে যাচ্ছে, তো পাশে একটা বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়ের পেছনে একটা কবরস্থান। তো সে কবরস্থানের কোনায় উনি দূর থেকে দেখে একটা মানে একটা মানুষ বসা পুজো হয়ে, তার গায়ের মধ্যে আপনার কাফনের একটা কাপড়ের মতো পরানো। তো দেখার পর উনি দেখলো যে বিড়ালগুলো পিছন থেকে মানে খুব শট করে লাফ দিয়ে ওই কবরের যে ওই পাশে যে কবরস্থানের পাশে যে বুড়ো লোকটা তার কাছে যেয়ে পড়লো, পড়ে তারাও ঠিক ওনার মতো এরকম সাদা কাফন পরা কিছু ইসের মতো হয়ে গেল। তো এইটা দেখার পর ওনার হাত শরীর ঝিমঝিম করে ওঠে, উনি কোনো মতে বাসায় কোনো মতে ফিরে আসে। আসার পর উনি অনেক অসুস্থ হয়, উনার অনেক জ্বর আসে। এই অবস্থা ওনাকে নিয়ে যায় বাড়ির লোকজন, যে কয়েকদিন পরে যে কি ব্যাপার, ডাক্তার টাক্তার দেখা কাজ হচ্ছে না, তখন ওনাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায়। তো সে কবিরাজ তাকে দেখে বলে, তার সাথে কথা বলে বলে, আচ্ছা কবিরাজ যখন তাকে ঝাড়ে দেখে যে তার শরীরে মাথা থেকে পায়ের কাছ থেকে একটা গরম বাতাসের মতো নেমেছে। তো কবিরাজ বলে যে তোমার কি হয়েছিল, ওনার সাথে কথা বলে বলে যে তুমি জমের হাত থেকে বেঁচে গেছো, তুমি খুব খারাপ একটা জিনিসের কাজ সামনে করছিল, তো তুমি যখন ওই মাছ খাচ্ছে ওই সময় যদি তুমি বাধা দিতা তাহলে তোমাকে, তুমি একলা ছিল, হয় তোমাকে মাটিতে গেড়ে ফেলতো অথবা তোমার কোনো ক্ষতি করে দিত, যা তুমি করো নাই, তোমার উপর যে প্রভাবটা পড়ছিল সেটা আমি ঝেড়ে দিলাম, এখন তুমি মোটামুটি সুস্থ আর কি, এভাবে উনি সুস্থ হন পরে।
অনেক ধন্যবাদ বাবু ভাই আপনাকে, আজকে মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের হাতে আর সময় নেই। যারা এসএমএস করলেন, যারা ইমেল করলেন, যারা এসএমএস করলেন এবং ফেসবুকে বিশেষ করে যারা পোস্ট পাঠাচ্ছেন, তাদেরকে আমি বলছি যে আপনাদের এসএমএসগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু পড়ার সময় পাচ্ছি না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আবারও আগামী সপ্তাহে নিশ্চয়ই একটু বেশি এসএমএস এবং একটু বেশি আপনাদের পোস্টগুলো পড়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন এবং যাওয়ার আগে আমি অবশ্যই আরও একবার মনে করিয়ে দিতে চাই আমাদের ইমেল অ্যাড্রেসটি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio40.fm। স্পেলিংটি বলে দিচ্ছি, অনেকে স্পেলিং মিস করার কারণে, ভুল করার কারণে দেখা যায় যে ইমেলটা আসে না। স্পেলিং হচ্ছে bhootfm@radio40.fm। এখানে আপনারা নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন এবং আপনার জানা বা আপনার জীবনে ঘটে যাওয়া, এবং শুরুতে অবশ্যই উল্লেখ করুন আপনি স্টুডিওতে আসছেন নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদেরকে বলবো যে আপনারা সরাসরি ঘটনাটি রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে। আজকে এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবারে নতুন অতিথিদের নিয়ে, ফিরে আসবো আমি রাসেল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।
This track was downloaded from FusionBD.com.